This track was downloaded from FusionBD.com.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে হ্যালো 8920 তে। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, আর আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 89.2। হ্যালো 8920 মানেই হচ্ছে জীবনের গল্প, হ্যালো 8920 মানেই হচ্ছে অনেক বেশি রং, কারণ কোন সিলেবাস ধারণ করে না হ্যালো 8920। হতে পারে সেটা ভালোবাসার, হতে পারে সেটা আনন্দের, হতে পারে সেটা কষ্টের, হতে পারে সেটা বেদনার, হতে পারে সেটা সাফল্যের, হতে পারে সেটা ব্যর্থতার, জীবনের সমস্ত রংকে আমরা ধারণ করবার চেষ্টা করি হ্যালো 8920 তে। যেসব লাখ লাখ বন্ধুরা হ্যালো 8920 শোনেন, তাদের মধ্যে যে কোনো একজন প্রতি সপ্তাহে আসেন তাদের জীবনের গল্পগুলো বলবার জন্য। আমরা এখানে পেয়েছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে, আমরা এখানে পেয়েছি সমাজের একেবারে নিচু স্তরের নিচু মানুষ, যাকে আমরা নিচু বলে থাকি তাকে, আমরা পেয়েছি মধ্যবিত্ত মানুষকে, আমরা পেয়েছি এখানে সমাজের অসাধারণ মানুষ যার সাথে সমাজের কোনো যোগাযোগই নেই সেরকম একজন মানুষকে, আমরা পেয়েছি লেখককে, আমরা পেয়েছি সাহিত্যিককে, সুশীল সমাজের প্রতিনিধিকে, সবাইকে আমরা পেয়েছি এখানে জীবনের গল্প বলার জন্য। আজকে এমন একজনকে হাজির করেছি আপনাদের এখানে জীবনের গল্প বলবার জন্য, যে মানুষটিকে নিয়ে সাম্প্রতিক সময়ে পত্র পত্রিকায় এবং ফেসবুকে রীতিমতো আমরা আলোচনা সমালোচনার ঝড় দেখেছি। তিনি একসময় রূপালী পর্দা কাঁপিয়েছেন, অত্যন্ত জনপ্রিয় নায়িকা বনশ্রী, যাকে আমরা বনশ্রী নামেই চিনে থাকি। সোহরাব রস্তম ছবিটি বাংলাদেশের মানুষের মনের অন্তরে অন্তঃস্থলে জায়গা করে নিয়েছিল। সেই নায়িকাটি এখন কেমন আছেন সেটা অনেকেই পত্র পত্রিকার কল্যাণে জেনেছেন, কিন্তু কেমন আছেন সেটা জানাটাই মূল কথা নয়, কেন এমন আছেন এবং কি তার জীবনের গল্প, পুরো গল্পটাই আজকে উঠে আসবে হ্যালো 8920 তে। আমরা প্রথমে শুরু করতে চাই, তবে তার আগে আপনাকে বলতে চাই হ্যালো 8920 তে এসে আপনিও আপনার জীবনের গল্প বলতে পারেন। বলার জন্য নিয়মটি হচ্ছে প্রথমে আপনি আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। এখানে ফোন করবার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলে আপনার জীবনের গল্পের সারাংশটুকু বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আরেকটি বহুল প্রচলিত পদ্ধতি হচ্ছে ফেসবুক, আমরা সবসময় বলে থাকি ফেসবুকে মেম্বার হয়ে যাওয়ার জন্য, বিশেষ করে আজকের এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ এবং বনশ্রী সম্পর্কে যারা টোটাল আপডেট চান, বনশ্রী সম্পর্কে যারা সাম্প্রতিক সময়ে বিভিন্ন ফেসবুকে কি লেখালেখি হয়েছে এবং সাম্প্রতিক সময়ে সে কেমন আছে তাকে দেখতে চান, তারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। আমি সরাসরি চলে যাচ্ছি আমার অতিথির কাছে। বনশ্রী, প্রথমে আপনাকে ধন্যবাদ। আমি জানি যে শারীরিকভাবে আপনি কিছুটা অসুস্থ, তার মধ্যেও আপনি আমাদের জন্য কিছুটা সময় বের করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ।
আপনারা যে আমাকে ডেকেছেন এবং আমার সম্পর্কে জানতে চেয়েছেন এবং শ্রোতারা আমার সম্পর্কে জানবে, এদেশের মানুষ আমার সম্পর্কে জানবে, এটা আমার ভাগ্যের ব্যাপার। এটা আমি মনে করব যে সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনাদের মাঝে আমি আসতে পেরেছি, আপনাদের মাধ্যম দিয়ে আমি শ্রোতাদের মাঝে আসতে পেরেছি, সেই জন্য শ্রোতাদের মাঝে আমি আজীবন বেঁচে থাকতে চাই এবং তাদের জন্য আমার ভালোবাসা রইল, শুভেচ্ছা রইল। তারা যেন আমাকে দোয়া করেন, আমি যেন আবার ভালো একটা অবস্থানে ফিরে আসতে পারি, তারা যেন আমাকে আশীর্বাদ করেন সৃষ্টিকর্তার কাছে।
জি, আমরা নিশ্চয়ই আপনার জন্য দোয়া করব। আমরা শুরু করতে চাই আপনার জীবনের গল্প। আমরা শুধুমাত্র এতটুকু জানি যে আপনি একসময় রূপালী পর্দার অত্যন্ত জনপ্রিয় নায়িকা ছিলেন এবং তারপরে আপনার যে দুর্বিষহ জীবন, সেই জীবনটাও আমরা খুব অল্প করে জানি। আপনি কোথা থেকে শুরু করবেন?
আমি আমার জন্মের পর থেকে আমার লাইফটা ট্রাজেডি লাইফ। আমার বাবা, সে চারটা বিয়ে করেছিলেন, তো চারটা যার ওয়াইফ থাকে তার ফ্যামিলিতে কখনো শান্তি থাকে না, আর সেই ক্ষেত্রে আমি আমার বাবার আদর পাইনি, আমার মার আদর পাইনি।
আচ্ছা, এই যে আপনি বললেন যে আপনার বাবা চারটে বিয়ে করেছিল, আপনার মা কত নম্বর ওয়াইফ ছিলেন?
ফার্স্ট ওয়াইফ
ছিলেন। কয় ভাই বোন ছিলেন আপনারা ফার্স্ট ওয়াইফের?
আমি বড়, তারপর আমার একটা ভাই, তারপর আমার একটা ছোট বোন।
আর সব ভাই বোন মিলে কয় ভাই বোন ছিলেন?
আর এক মায়ের ঘরে একটা মেয়ে, আর এক মায়ের ঘরে একটা ছেলে, আর এক মায়ের ঘরে একটা ছেলে।
ওকে, এই যে এতগুলো ভাই বোন, আপনাদের সংসারে কোনো অভাব অনটন হতো না?
না, আমার বাবার বাড়ি ছিল এবং আমার বাবা বিচারক টাইপের মানুষ ছিল এবং ফাস্ট মানুষ ছিল, এবং মোহাম্মদপুর এলাকাতে তাকে সবাই ভালো বলে, মানে সে অনেক বড় বড় লোকজনের সাথে উঠা বসা করতেন।
আপনি কি আপনার বাবার নামটা
আর
একটু বলবেন?
বাড়ি ছিল আমাদের,
জি, তারপর মোহাম্মদপুরই আপনারা স্থানীয়?
না স্থানীয় না, আমরা ছোটবেলায় আমার বাবা ছোট নিয়ে আসছে, কিন্তু আমাদের বাড়ি ছিল
মোহাম্মদপুরে।
আর আমার আব্বা কন্ট্রাক্টর ছিল।
কন্ট্রাক্টর ছিলেন, কত সালের ঘটনা এটা?
আমি সাল বলতে পারবো না, আমার বাবা মা তো অত শিক্ষিত ছিল না, ওনারা আমাদের জন্মদিন পালন করতেন না।
জি, তার মানে আপনারা আর্থিক ভাবে সচ্ছলই ছিলেন। আপনার বাবার নামটা কি বলা যাবে?
আমার বাবার নাম মজিবর শিকদার মজনু।
মজনু, উনি কন্ট্রাক্টর ছিলেন এবং উনি বৃত্তশালী ছিলেন, এবং পারিবারিক একটা যে অবস্থা দেখলাম যে চারটা বউ ছিল ওনার, অর্থাৎ তিনটি সৎ মা ছিল আপনার, এবং সবকিছু মিলিয়ে একটা পারিবারিক কলহ সবসময় ওই পরিবারটাতে ছিল। তার মানে সবার বড় বোন ছিলেন হচ্ছে আপনি, সন্তানের দিক থেকে সবার বড় ছিলেন আপনি। বাবা কেমন আদর করতেন?
কথাই বলতেন না, মিশতেন না, সবসময় ধমক দিতেন, মারতেন অনেক সময়। আমি ভালো গান গাইতে পারতাম, অডিশনে গান শিখতে যেতাম, আমার বাবা আমাকে মারতো, বলতেন কি আমি গানের শিল্পী হব। আব্বা আমার আব্বা আমাকে মারতো স্কুলে ভর্তি, আমি নিজে একা একা হয়েছে, আমার আব্বা ভর্তি করেনি, আমি একা একা পড়াশোনা করেছি।
ওখানে আপনার মা কতটা সহযোগিতা করত?
আমার বাবা এরকম করতে দেখে আবার আমার মাও বকা দিত, বাপ যা বলে তাই শুন। আর আমার মা সবসময় কষ্টের ভিতরে থাকতেন, অনেক যন্ত্রণা আমার মার বুকের ভিতরে থাকতো।
কেন?
কারণ আমার বাবা এরকম বিয়ে করছে, আমার মাকে ভালোবেসে রেখে তারপর আবার এরকম করছে, সেই জন্য আমার মার ভিতরে অনেক যন্ত্রণা ছিল। আমার মা তখন আমাদেরকে, মানে আমার মা সবসময় বিষণ্ণতায় ভুগত, মানসিক রোগীর মতো।
আচ্ছা, এই যে চারজন ওয়াইফ ছিল ওনার, এই চারজনকে কি উনি একসাথেই রাখতেন?
এক বাসায় মানে রুম
আলাদা
ভিন্ন 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 রকম এক বাড়িতে রাখতেন।
তো আপনি কি দেখতেন ছোটবেলাতে, ঝগড়াঝাটি হতো আপনাদের সৎ মায়ের মধ্যে?
না, আমার আব্বা রাগি তো, মানে যদি ঝগড়া করতো তাহলে বউদেরকে এমন পিটাইতেন যার জন্য কোনো বউ কোনো বউর সাথে ঝগড়া করতো না।
ওকে, তারপর কি হলো? আপনার লেখাপড়া চলছিল, তারপর?
তারপর আমি যখন ক্লাস 7-এ উঠছি তখন শ্যামল স্যার আমাদের এলাকাতে ভাড়া যায়, আমার হাজবেন্ডের নাম শ্যামল, তার বড় ভাই হলো একজন লালমাটিয়া কলেজে কেশিয়ার ছিল, তারা ছিল হিন্দু কাস্ট। তখন সে আমাকে দেখে তার খুব ভালো লাগে, ভালো লাগার পরে তার ফ্যামিলিকে সে বলে যে আমি মেয়েটাকে বিয়ে করতে চাই। তখন তার ফ্যামিলি বলে যে না, এটা কখনোই সম্ভব না, তুমি হিন্দু পরিবারের কায়স্থ বংশের জমিদারের ছেলে, আর এইটা হলো একটা অসভ্য লোকের মেয়ে, চারটা বিয়ে করছে। তখন আমার হাজবেন্ড বলছে যে না, আমি ওকে ছাড়া বাঁচবো না। তখন আমার হাজবেন্ড আগুন ধরাই দিছে শরীরে, দরজা জানলা বন্ধ করে বইপত্রতে আর নিজের শরীরে আগুন ধরে আগুন দিয়ে পুড়তেছিল, পরে আগুন ধরে গেছে, পরে চারিদিক দিয়ে আগুন বের হচ্ছিল ওই ধোঁয়া, তারপরে লোকজন চারতলা বাড়ি দরজা জানলা ভেঙে ওকে বাঁচাইছে। পরে আমার আব্বাকে দেখে আমার শাশুড়ি আমার আব্বার হাত উঠাই দিয়ে বলছে যে আমার ছেলেটাকে বাঁচিয়ে রাখেন। তারপর আমাদের এলাকার সবাই মিলে ওকে মুসলমান বানায় আমাকে, আমি তখন ছোট, আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে।
অনেক বড় একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট পেলাম প্রিয় শ্রোতা। আমরা দেখলাম যে এমন একটা পরিবার, যে পরিবারে আমাদের চিত্রনায়িকা বনশ্রী সে বড় হলো, এবং সেই পরিবারটা আসলে দুর্বিষহ একটা পরিবার, চারটে বউ যেখানে একটা পারিবারিক অশান্তি কলহের মধ্যে সে বড় হচ্ছিল, সেই সময় একটা ছেলে ওই এলাকায় আসে যার নাম হচ্ছে শ্যামল, যে মূলত হিন্দু কায়স্থ বংশের ছেলে ছিল, এবং আমাদের বনশ্রীকে দেখে তার ভালো লেগে যায়। যখন বনশ্রী ক্লাস 7-এ পড়ে, তার মানে সেই সেই সময়টাতে প্রাপ্তবয়স্ক ছিল না, এবং ছেলেটা ওর প্রতি এতটাই বেশি পরিমাণে ডিভোটেড ছিল, এতটাই বেশি ওকে লাভ করেছিল বা এতটাই বেশি ওকে চাইতো যে সে না পাওয়ার কারণে নিজের ঘরে ঢুকে আগুন ধরিয়ে দেয়। আপনার সে টিচার ছিল আপনি বলছিলেন, তাই তো? কি পড়াতো আপনাকে?
না, সে পরে টিচার হয়েছে, মানে সে পড়াতো ওই স্টুডেন্ট থাকা অবস্থায়, সে আবার জেমস এর ওয়াইফ কে পড়াইতো ননিকে।
মানে কি পড়াতো, কি ধরনের জিনিস পড়াতো?
ইংলিশ পড়াতো,
ইংলিশ টিচার। মানে আপনি কি টিউশনই পড়তেন তার কাছে, আপনি নিজে পড়তেন?
আমি না, আমি পড়তাম।
তাহলে আপনার সাথে দেখা হলো কিভাবে?
ওই যে আমাদের বাসার সামনে ওদের বাসা ছিল।
আচ্ছা, তো এই যে আপনাদের দেখা সাক্ষাৎ হতো, এই যে আগুন ধরিয়ে দেওয়ার আগে নিশ্চয়ই আপনাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল?
না না, হয়েছিল না, চিঠি পাঠাইছিল কাজের মেয়ে দিয়ে, কিন্তু আমি ইন্টারেস্টেড ছিলাম, আমি হিন্দু ছেলেকে মুসলমান বানাবো, এটা আমার একটা অ্যাম্বিশন ছিল। আবার ছেলেটা দেখতে সুন্দর ছিল তো, হ্যান্ডসাম ছিল, আমার ভালো লাগছিল, এটা একটা ব্যাপার ছিল।
মানে এক ধরনের ভালো লাগা ছিল, কিন্তু সেটাকে পরিপূর্ণ প্রেম বলা যায় না, তাই তো?
না,
ওকে, তাহলে আমরা যেটা পেলাম যে আপনার হাজবেন্ড কিভাবে হলো সেটা তো আমরা জেনে গিয়েছি প্রথমে। এই ছেলেটা প্রচন্ড রকম ভাবে আমাদের বনশ্রীর প্রতি আগ্রহ পোষণ করেছিল। এই ছেলেটা তখন কি পড়তো?
সে তখন মাস্টার্স পরীক্ষা দিবে এরকম ব্যাপারটা।
কোথায় মাস্টার্স পরীক্ষা দিবে?
ঢাকা ইউনিভার্সিটি।
ঢাকা, আপনি যতদূর জানেন ঢাকা ইউনিভার্সিটিতে, তাই তো? ওকে, ইংলিশে পড়তো?
হ্যাঁ, ইংলিশ। ইংলিশ এখন ইংলিশ পড়ায়।
আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশে মাস্টার্স পরীক্ষা দেবে সেই সময়কার সে, ক্লাস সেভেনের একটা মেয়ের প্রতি তার প্রেম কতটুকু বিশ্বাসযোগ্য সেটা তো আপনাদের উপরই ছেড়ে দিব। আমাদের বনশ্রী যেটা বলছেন তার জীবনের গল্প তার মতো করেই সত্য। ওকে, তো তারপরে আপনি তাকে বিয়ে করলেন, আপনার বাবা কি রাজি হলো বিয়ে করতে?
হ্যাঁ, মুসলমান হয়ে গেল, নামাজ পড়ে। তখন তো আমার বাবা বাধ্য হয়ে এলাকার মানুষ আমার বাবাকে বুঝা দিল আর কি,
এক ধরনের হয়েই গেল বিয়ে,
হলো বিয়েটা, হলো।
আচ্ছা ঠিক আছে, বিয়ে হওয়ার পরে কি হলো?
বিয়ে হওয়ার পরে কেমন যেন একটা প্রবলেম হলো, মানে সে আমাকে লজ্জা পায়, আমি তাকে লজ্জা পাই, মানে কেউ অ্যাডজাস্ট করতে পারতেছি না, আমি তো ছোটই আর সেও, মানে কেমন যেন একটা প্রবলেম সৃষ্টি হয়ে গেল। যাই হোক, তারপরে সংসার হচ্ছিল, কিন্তু একটা পর্যায়ে তাকে তার বন্ধুরা বা তার ফ্যামিলি থেকে কেউ হয়তো বা কিছু বলছে কিনা জানি না, সে মুসলমানের কাগজটা সরায় ফেললো এবং তার ভিতরে একটা মানে শয়তানি বুদ্ধি চলে আসলো। সে চাইলো যে এই মুসলমান মেয়েটাকে আমি আপোষে যেন চলে যায় মেয়েটা, এরকম একটা ব্যবস্থা মেয়েটাকে করতে হবে। এটা সে চিন্তা করলো। করার পরে সে সকালে বের হতো আর রাত 12টা 1টা বাজে আসতো। আমি একটা ফ্ল্যাটের মধ্যে একা, মানে ভয় পেতাম, ভূতের ভয় পেতাম, কি যে যন্ত্রণাময় জীবন, আর বই পড়তাম, সময় কাটাতাম, এমন করতাম। তখন আমার আস্তে আস্তে আমার ভিতরে একটা মানে এত যন্ত্রণা, এত কষ্ট, আর ওর প্রতি আমার একটা ঘৃণা আসতে শুরু করলো। তারপর ওর সাথে আমি ঝগড়া করতাম, বলতাম, তারপরে ও কথা বলতো না, জবাব দিত না, হ্যাঁ, মানসিক টর্চার করতো। হ্যাঁ, আমি প্রশ্ন করতাম কেন এরকম করো, আমার কাজ ছিল, একটু বলে চুপ থাকতো, কিন্তু এত রাত পর্যন্ত 12টা 1টা পর্যন্ত কি মানুষ পড়ায়, আর তুমি আমাকে কোথাও বেড়াতে নাও না, আবার যদি বেড়াতে নিত না আমাকে অনেক পিছনে রাখতো, ও অনেক আগে চলে যেত, আমি তো সুন্দরী ছিলাম, যে ছেলেরা না আমাকে মনে করেন টিটকিরি মারতো, দুষ্টামি করতো, ওকে আমি বলতাম ওই দেখো ওই ছেলেটা আমার সাথে কিরকম করে, ও মনে হতো কি পর একটা লোক হেঁটে যাচ্ছে, তারপর আমাকে কোনো একটা ভালো জিনিস কিনে দিতে চাইতো না, মানে এরকম সে আমার উপরে মানসিক টর্চার শুরু করে দিছে। তারপরে আমি তাকে বলছি যে আমি চলচ্চিত্রে যাব, আমার মাথায় ঢুকলো যে আমি চলচ্চিত্রে চলে যাব, কারণ
হঠাৎ করে কেন মাথায় ঢুকলো?
এটা ঢুকলো কেন, ছোটবেলা থেকে আমি চলচ্চিত্রকে লাইক করতাম, ছবি দেখতাম প্রচুর।
কি ধরনের ছবি দেখতাম?
আমি আমাদের দেশের ছবি দেখতাম, আমাদের শিবচরে আমাদের হল আছে, আমার আত্মীয় স্বজনের হল আছে, সিনেমা হল, দুলাভাইয়ের দুই দুলাভাইয়ের হল আছে শিবচর আমাদের বাড়ি, লিটন চৌধুরীর এরিয়া। তো আমি ছোটবেলায় দেশে গিয়ে ছবি দেখতাম, তো আমার ববিতাকে খুব ভাল লাগতো আর শাবানা ম্যাডামকে খুব ভাল লাগতো, তো আমি ববিতা ম্যাডামকে বেশি লাইক করতাম, তো আমি কল্পনাতে ববিতা ম্যাডাম হয়ে যেতাম, আর আমি স্বপ্নও দেখতাম আমি নায়িকা হয়েছি, এই সেই সর্ষে ফুল
দৌড়ে
দৌড়াচ্ছি, গান গাচ্ছি, এরকম স্বপ্নও দেখতাম, আমি জসিম ভাইকে স্বপ্ন দেখতাম, ইলিয়াস কাঞ্চন ভাইকে স্বপ্ন দেখতাম, চিন্তা করলাম কি আমি কি নায়িকা হতে পারবো। তারপরে আমি লঞ্চে উঠছি, তো একটা ছেলে আমাকে বলছে কি ববিতার ছোট বোন তুমি, তোমার চেহারা তো ববিতার মতো, আর আমাকে অনেকেই নায়িকা বলতো, বলতো কি ফেস তো নায়িকাদের মতো, তো আমার এলাকার মানুষও নায়িকা বলতো এবং রিক্সাওয়ালারা বলতো একদিন আপনি না এদের মতো হবেন, এই যে রিক্সার ছবি দেখে বলতো,
রিক্সার পেছনে যে ছবি থাকে, হ্যাঁ।
তখন আমি বলতাম কি ধাত আমি এগুলি হতে পারবো নাকি, কখনোই হতে পারবো না। তখন আমি পেপার কাটিং দেখে ফোন করলাম এফ কবির চৌধুরীকে, তাকে বললাম যে ভাই আমি নায়িকা হতে চাই, আপনি কি আমাকে একটু সুযোগ করে দিবেন? তখন সে বলল তুমি আসো, তো আমি গেলাম, যাওয়ার পরে সে আমাকে বলল তুমি সেকেন্ড লিড নায়িকা হতে পারো, আমি বলছি নো আমি সেকেন্ড লিড নায়িকা হব না, আমি ফার্স্ট নায়িকা হব এবং সুপারস্টারের সাথে নায়িকা হব। তো সে বলল যে তোমার অ্যাম্বিশনস অনেক বেশি, এটা হবে না। তখন ওইখানে আয়ুব নামে এক ক্যামেরাম্যান ছিল, সে ওই ফটো তুলতো, ওই স্টিল ক্যামেরাম্যান, সে আমাকে বললো যে তুমি আমার স্টুডিওতে এসো, তোমাকে আমি ছবি তুলবো। তারপর তার স্টুডিওতে যে আমি ছবি তুললাম, সে তখন ফারুক ঠাকুরকে আমার বাসায় নিয়ে আসলো।
ফারুক ঠাকুরটা কে ছিল?
সে ছিল আমার গডফাদার। তারপরে ফারুক ঠাকুরকে নিয়ে আসলো আমাদের বাসায়। আনার পরে ফারুক ঠাকুর আমাকে দেখে বলল যে ঠিক আছে। তখন ফারুক ঠাকুর আমাকে মেন্নাইকে নিতে চাইলো, কিন্তু মমতা জালি সে বলল যে না, মেন্নাইকে না, ওকে সেকেন্ড লিড দিব।
ফারুক ঠাকুরটা কি প্রোডিউসার বলতে তখন আপনার কাছে? তখন আপনার কাছে সে প্রোডিউসার, রাইট? পরবর্তীতে গডফাদার হয়েছে, কিন্তু তখন আপনার কাছে প্রোডিউসার। ওকে,
তারপর ফারুক ঠাকুর বলল যে তুমি সেকেন্ড লিড হবা? আমি বলছি নো, আমি সেকেন্ড লিড হব না, আমি মেন হব। আপনারা যদি আমাকে মেন করতে পারেন তাহলে আমাকে মেন নেন, আর যদি না পারেন তাহলে আপনারা চলে যান। কারণ এর আগে আবার আমি বাংলাদেশ টেলিভিশনে উপস্থাপনা করেছি স্পন্দনে, এর আগে
স্পন্দনে,
হ্যাঁ। আর গ্রুপ থিয়েটার ফেডারেশনে শুভচন্দ্রপুর সংসদে আমি আবার মামুনুর রশিদের চক্রনাটকে মেন নায়িকার চরিত্রে অভিনয় করেছি, অনেকগুলো শো করেছি। আবার আমি পথনাটক করেছি, জহনুর হোসেনকে মারা যায় তখন আমি রাস্তায় রাস্তায় পথনাটক করে বেড়াই। তখন অনেকে আমাকে বলছে যে এই রিক, এই রাস্তায় যে তুমি পথনাটক করো তোমার তোকে মেরে ফেলবে, মুক্তিযোদ্ধার মা হয়ে বুড়ি হয়ে বাচ্চা মেয়ে বুড়ি হই। তখন আমি বলছি যে মানুষের এত কষ্ট, মানুষ ভাত পেতে ভাত পায় না, তো এই দেশে তো কত মানুষই মারা যায়, তো আমি যদি মানুষের জন্য কিছু করতে পারি, সে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে বাঁচবো, আমি করব। তারপর আমি সাহস নিয়ে আমি স্বৈরাচারী বিরোধী নাটক করছি।
তখন কি আপনি বিবাহিত?
হ্যাঁ।
আপনার হাজবেন্ড কোনো বাধা দিত না?
না, আমার হাজবেন্ড বাধা দিত, আমার হাজবেন্ড আমাকে হারমোনিয়াম কিনে দিচ্ছে
ওই সময়টাতে। আপনার হাজবেন্ড এগুলোতে উৎসাহ দিত?
হারমোনিয়াম কিনে দিচ্ছে, হ্যাঁ,
গান করার জন্য।
হ্যাঁ, আমার হাজবেন্ডের উদ্দেশ্য যে শিল্পী হয়ে চলে যাক,
মানে ওর লাইফ থেকে চলে
যাক, ওর লাইফ থেকে চলে যাক, মানে অ্যাডজাস্ট হচ্ছে না। আমাকে ভালোবাসে, কিন্তু ওই স্বামী স্ত্রীর যে একটা সম্পর্ক ওটা অ্যাডজাস্ট করতে পারতেছে না।
এটা কি আপনাদের বয়সের কারণে এরকম হচ্ছিল?
বলতে পারি না, আল্লাহ জানে, মানে
অ্যাডজাস্ট হচ্ছিল না। ওকে, এটা আমরা ধরে নিচ্ছি।
অ্যাডজাস্ট হলে আমাদের মতো হ্যাপি কেউ হতো না। এমনি ভালো লোক, যাই হোক, ও আমাকে হিট দিল। আমি বললাম কি জানো, আমি না নায়িকা হতে পারি। তো বললো যে তুমি হবা নায়িকা, তুমি ওই যে দিলদারের সাথে ওই নায়িকা হবা। আমি বললাম কি দেখো, আমি এই দেশের সুপারস্টার এখন ইলিয়াস কাঞ্চন, বেদের মেয়ের জ্যোৎস্না হিট, আমি ওনার সাথে নায়িকা হব। তখন আমি শাহিন আলমকে সোহরাব রুস্তমে নায়ক বানাতে চাইছিল মমতাজ সাহেব আর ফারুক সাহেব। আমি বলছি যে না, আমি ইলিয়াস কাঞ্চনের সাথে নায়িকা হব, যদি ইলিয়াস কাঞ্চনকে আনতে পারেন তাহলে আমাকে নেন, আর যদি ইলিয়াস কাঞ্চনকে আনতে না পারেন তাহলে আমাকে বাদ দেন, আমার নায়িকা হওয়ার দরকার নেই। কারণ আমার হাজবেন্ড তো পয়সা, আমার হাজবেন্ড তখন 1.5 লাখ টাকা ইনকাম করে, আমার হাজবেন্ড কোয়ালিটি সম্পন্ন একজন টিচার। তো দেন আমি বলছি যে আমার তো টাকার দরকার নেই, আপনারা যদি আমাকে নেন নিতে পারেন। তারপরে ফারুক ঠাকুর আমার প্রতি মনে করেন খুব উইক হয়ে গেছে, উনি খালি ঘুরে ঘুরে তারপরে আমি যা বলছি তাই। আমি যদি বলছি যে ফারুক ভাই আপনি আমাকে ইলিয়াস কাঞ্চনের সাথে নিবেন, আচ্ছা নিলাম, কিন্তু ইলিয়াস কাঞ্চনের সাথে নিলে শাবানা ম্যাডাম বাদ যায়, আলমগীর বাদ যায়, তাহলে তো ছবিটা ক্ষতিগ্রস্ত হবে। আমি বলছি তাহলে আমাকে বাদ দেন, শাবানা ম্যাডাম থাকলে আমি ওই ছবিতে অভিনয় করবো না, আমি মেন থাকবো, আপনি ফাল্গুনি আহমেদদের নেন আর রাজীবকে নেন, আমার কথা মতো আর্টিস্ট সিলেকশন হয়েছে। এই জন্য মমতাজ আলী আমার উপরে প্রচন্ড রাগ, মানে আমি যা বলতাম ফারুক ঠাকুর তাই শুনতো।
কেন সে শুনতো?
সে আমাকে না দেখলে নাকি তার ভালো লাগতো না, আর আমি তাকে গান শোনাইতাম, সে নৌকাটা ঘুরতো আমাকে নিয়ে, এই বুড়িগঙ্গা দিয়ে ঘুরতাম নৌকা দিয়ে, আমি গান গাইতাম উনি গান শুনতো, গাড়িটা ঘুরতাম গান শুনতো, আর সবসময় রাত্রে ডিনার করতাম জানি যে, আর উনি আমাকে অনেক ড্রেস কিনে দিত, তারপর উনি আমার পিছনে অনেক ইনভেস্ট করতো, মানে টাকা খরচ করতো, তারপরে আমাকে এসি গাড়ি, এসি রুম এগুলো আমাকে দিত, এবং উনি আমাকে বয়স্ক লোকরাও আমাকে ম্যাডাম বলতে হতো, সম্মান করতে হতো। আবার আমি রাস্তাঘাটে কোনো লোক যদি অসহায় পড়ে আসে, যেমন একটা ঘটনা বলি, একটা বয়স্ক লোক সে বৃষ্টির ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ছিটা ছিটা বৃষ্টি, অনেক বয়স, এরকম করে করে যাচ্ছে। তা আমি বলছি কি ফারুক ভাই এই লোকটা বিপদে পড়েছে, কি বাদ দাও। আমি বলছি না, ওনাকে আপনার গাড়িতে উঠাতে হবে, উঠারা ওনার কি প্রবলেম আপনি জেনে সলভ করতে হবে। তারপর ওই গাড়িতে ওই লোককে উঠাইছি, তো জানলাম যে ওই লোকটা একজনের ঠিকানা আসছিল, হারা ফেলছে, উনি বাড়ি খুঁজে পাচ্ছে না। তারপর ওনাকে আমি টিকিট কেটে তারপরে ওনাকে আমি সেই কমলাপুর দিয়ে আসছি। এইগুলো একটা ঘটনা। আরেকটা ঘটনা, আমি নিষ্ঠুর দুনিয়ার ছবি শুটিং করে আসতেছিলাম, ওইটার প্রযোজক আমি আর ফার্স্ট ফিফটি ফিফটি কাগজ আসছে এখানে। হ্যাঁ, তখন একটা পাগল উলঙ্গ ইয়াং একটা পাগল, মানে কি বলবো, আমি বলি কি ফারুক ভাই এই উলঙ্গ পাগলটাকে না একটা কাপড় দিয়ে ঢেকে দেন, মানে আমার বোরকাটা দিয়ে ঢেকে দেন। তো বলে কি, না 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 এই ডাকাত, তোমার গা ভরে শোনো। বলছে না 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 এটা হবে না, আপনি গাড়ি থামান। আমি তো জিবিটা মানে একটি ঘোড়া ডাকতেছিলাম, গাড়ি থামাইছি, থামাইয়া পরে দেখি কি ওই লোকের এখান থেকে মাংস উঠে গেছে রক্ত। তারপর আমি বলছি ওনাকে ঢাকা মেডিকেল নেন, আমার বোরকা খুলে ওনাকে ঢেকে তারপর সামনের সিটে বসায়া, তারপর ফারুক ঠাকুর আর আরেকটা ছিল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ওরা ধুইরা ওনাকে, আমি বলছি ওনাকে ধরেন, আমি পিছনে বসে তার ঢাকা মেডিকেল নিয়ে চিকিৎসা করাইছি, সেলাই করাইছি, পরের দিন সকালে যে ওই লোককে আর পাইনি। আমি এই টাইপের মানুষ ছিলাম।
ছোট ছোট ঘটনাগুলোতে আসবো আমি, একটু ফারুক ঠাকুরের বিষয়ে আর একটু জানতে চাই আপনার কাছে। ফারুক ঠাকুর তো আপনাকে দেখলো, দেখার পরে আপনাকে তার ছবির জন্য সে পছন্দ করেছে। সোহরাবস্তম কি আপনার প্রথম ছবি ছিল?
হ্যাঁ,
সোহরাবস্তম খুবই বিখ্যাত একটা ছবি, প্রিয় শ্রোতা আপনারা জানেন, সেটা পরবর্তীতে ইলিয়াস কাঞ্চন এবং আমাদের নায়িকা বনশ্রী সেটাতে অভিনয় করেছিলেন। কিন্তু অভিনয়ের আসার আগে কিছু বিষয় নিয়ে জানতে চাই, আপনার প্রতি এতটা দুর্বল ফারুক ঠাকুর কেন হয়ে গেল? সে তো বিবাহিত ছিল।
এটা কেন হলো, ওনার ওয়াইফও কিন্তু অনেক সুন্দরী, ওনার ওয়াইফ মানে দেখার মতো সুন্দরী, কিন্তু তার ওয়াইফের অ্যাটিটিউড ভালো ছিল না, লুভি ছিল, তো সে লুভি মেয়েদেরকে সে লাইক করতো না, আর সততা ছিল না তার ওয়াইফের ভিতরে। কিন্তু উনি আমার মাঝে সততা পেয়েছে, মানে আমি অকারণে মিথ্যা বলি না, আর আমি লুভি ছিলাম না, আমাকে সেদে কিছু দিলে আমি নেই, আমাকে সেদে কিছু না দিলে আমি নেই না, এবং সেদে দিলে অনেক সময় নিতে চাই না, আমি এই টাইপের মানুষ ছিলাম।
এই গুণগুলো জানার জন্য তো একটা মানুষের সাথে অনেক দিন ধরে মিশতে হয়।
ফার্স্ট টাইম তার আমার চোখ ভাল লাগছে, আমার চুল ভাল লাগছে, আমার লিপ ভাল লাগছে, পুরো মানুষটাকেই ভাল লাগছে। সেটা কি আমার মতো একটা মানুষকেই তার জীবনের জন্য খুঁজছিল, কিন্তু সে এত বছর পায়নি, তার বয়স হয়ে যাওয়ার পরে সে পেয়েছে। কিন্তু সে আমাকে বলেছে যে আমি তোমাকে সারা জীবনের জন্য চাই। আমি বলছি যে সরি, আমার বাচ্চা আসছে, আমার মেয়ে আসছে।
তখন কি বাচ্চা হয়ে গেছে আপনার?
আমার বাচ্চা হওয়ার পরে আমি নাই গেছি।
তো আমরা অনেক দ্রুত চলে যাচ্ছি, আপনি যদি একটু সিরিয়ালি যান ধীরে ধীরে। তখন আপনি বলছিলেন যে আপনার হাজবেন্ডের সাথে আপনার বনি বনা হচ্ছে না, শ্যামল যিনি খুব ভালো একজন শিক্ষক, এবং সেই মোমেন্টে আপনাদের ফ্যামিলিতে একটা বাচ্চাও চলে আসলো।
বাচ্চা হওয়ার পরে নাই কি হয়েছে?
তাহলে বাচ্চা হওয়ার পরে গিয়ে আপনার এইসব ঘটনা ঘটছে, মেয়েটার তখন
বাচ্চাটাকে আমি রাখতেও চাইনি। আমি জানি যে আমি শ্যামল স্যারের ঘর করতে পারবো না, এই লোকের ঘর কিভাবে করে? একটা মানুষ মনে করেন স্বামী স্ত্রীর সম্পর্ক নাই, কথাবার্তা নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, তো স্বামী স্ত্রী এইভাবে কি সংসার করা যায়? মানে বুকটা ফেটে যায় বুঝছেন। সে রাত 12টা 1টা বাজে আসে, এসে ঘুমায় থাকে, অন্যদিকে ফিরে আমার সাথে কথা বলে না, তাকায় না। তো আমার নিজের ভিতরে ঘৃণা চলে আসলো যে তাহলে কি আমি এত নগণ্য, আমি দেখতে মানে ভালো না নাকি? আমি
আপনাকে পাওয়ার জন্য গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল।
হ্যাঁ, সেই লোক এরকম করতেছে, তখন আমার মাথাটা মানে আপনারা আমার সিচুয়েশনটা তো বুঝছেন, মানে শ্রোতা আপনারা আমার সিচুয়েশনটা একটু বুঝেন, মানে আমি তখন একাকিত্ব আমার লাইফ, আমি ছাদে হাঁটি, তখন আমার ভূতের ভয় লাগে, আমি দিশা পাই না, পাগল হয়ে যায়, কাঁদি, এরকম আমার ভিতরে একটা অস্থিরতা। আবার আমি শ্যামল স্যারের দেখতাম তার ছাত্রীরা শর্ট স্কার্ট পরে পরে ফর্সা তার সামনে পড়তে বসে, তখন আমার ভিতরে সন্দেহ ঢুকে গেল যে তাহলে মনে হয় সে ক্রাইমের সাথে জড়িত,
অনেক
বছর পরে। আমি আরো বাচ্চা, আমার প্রথম ছেলে থাকলে এখন মনে করেন বেশ বড়ই থাকতো, আমি বাচ্চা নষ্ট করেছি, তারপর এই বাচ্চাটা আমি নষ্ট করতে চেয়েছি। তারপর ডাক্তার বলছে যে মা তুমি যদি বাচ্চাটা নষ্ট করো তাহলে আর জীবনে বাচ্চা হবে না, তখন আমি বাচ্চাটা নষ্ট করি।
প্রথম বেবিটা আপনি নষ্ট করেছিলেন?
হ্যাঁ।
এটা আপনার হাজবেন্ডের পারমিশন ছিল?
হ্যাঁ, পারমিশন ছিল, তো ওটা নষ্ট করতে চাইছি। তখন এটার বেলায় বেটা পারমিশন দেয় নাই, এটার বেলায় বেটা বলতেছে আল্লাহ আমাকে একটা মেয়ে দাও, সে গান গায়, আয় খুকু আয়, এই গানটা গায়, আর সে বলে এই মেয়েটা যেন তোমার মতো হয়। মানে আমি আপনাদের বুঝাতে পারবো না আমার লাইফটা, বুঝছেন। ডাক্তাররা আমাকে বললো যে এই মেয়েটা যদি আপনি নষ্ট করেন তাহলে আপনি আর মা হতে পারবেন না। তখন আমি চিন্তা করলাম যে একটা মা যদি না হতে পারি তাহলে সেই মানুষের কি দাম আছে? তো আমি একটা মা অন্তত হই, এরপরে আর মা হওয়ার দরকার নেই। তারপরে আমি মা হলাম, অনেক কষ্ট, খেতে পারিনি 9টা মাস আমি এই শুধু কলসির পানি খেয়ে বাচ্চি, জানেন আমার কি কষ্ট, আমাকে স্যালাইন দিয়ে রাখছে, কত কষ্ট করে যে আমার ওই বাচ্চাটা হয়েছে।
আচ্ছা আপনি একটু বয়সটা বলবেন, যখন আপনার বেবিটা হলো তখন আপনার বয়সটা কত?
তখন ওই যে 14-15 মতো হবে
বয়স, মানে অপ্রাপ্ত বয়স্কে।
তারপরে বাচ্চাটা যখন দুধ খায় তখন নাই তো হই, মানে আমি যে কি হইতেছে, আমার বাচ্চা খাওয়াইতে পারতেছি না, আমি শুটিং করতেছি, ছোট বাচ্চা আমার এত দুধ।
আচ্ছা শুটিং এর জায়গাটা আমি আসবো, শুটিং এর জায়গাটা আমি একটু সিরিয়ালে যেতে চাই। আমরা জানি যে আপনার জীবনে অনেক বেশি স্ট্রাগল রয়েছে, অনেক কষ্ট করে আপনি এই জায়গাটা এসেছেন আজকে। আমি একটু জানতে চাই সেটা হচ্ছে যে আপনার লাইফে যখন আপনার সেকেন্ড বেবিটা আসলো, প্রথম বেবিটা তো অ্যাবর্ট হয়ে গেল, সেকেন্ড বেবিটা যখন আসলো তখন তাকে রেখে আপনি শুটিং এর কাজটা করতেন, এবং ফারুক ঠাকুর আপনার জীবনে সেই সময় এসেছিল, এবং ফারুক ঠাকুরের প্রতি আপনারও এক ধরনের দুর্বলতা ছিল?
না, আমার দুর্বলতা কেমন ছিল যে উনি একজন ভালো মানুষ, উনি আমার একজন ভালো ফ্রেন্ড, উনি আমাকে একজন ভালো নায়িকা বানাবে এবং এদেশের একজন প্রথম সারির নায়িকা বানাবে, এবং আমার স্বপ্ন ছিল সারা জীবন ওনাকে আমি গুরু মতো শ্রদ্ধা করব এবং সে আমার আদর্শ থাকবে, তাকে আমি শ্রদ্ধা করতাম। এবং ফারুক সাহেবের ব্যবহার খুব ভালো ছিল, তার কথাবার্তা হাসি, এবং সে গান গাইতে পারত, এবং সে খুব রোমান্টিক ছিলেন। এবং আমার চিন্তা ছিল যে আমি একজন নায়িকাই থাকবো আর একজন গায়িকা হব, কিন্তু আমি আর বিয়ে করব না কখনো, আর বাচ্চাটাই থাকবে আমার।
ফারুক সাহেব তো আপনার উপরে দুর্বল ছিলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং আপনাকে তো বলেছিলেন যে সারা জীবন ধরে যে মেয়েটাকে সে খুঁজেছে বুড়ো বয়সে এসে সে সেই মেয়েটাকে খুঁজে পেয়েছে, এবং তার স্ত্রীর প্রতি তার ওই রকম মোহ ছিল না যেমনটা আপনার হাজবেন্ড এর আপনার প্রতি ছিল। মানে আপনি আপনার হাজবেন্ডের প্রতি দুর্বল ছিলেন না, একইভাবে আপনার হাজবেন্ড আপনার উপরে দুর্বল ছিল না, এবং ফারুক ঠাকুরের বেলাতেও ঠিক একই ঘটনা ছিল, ফারুক ঠাকুর তার স্ত্রীর প্রতি অতটা বেশি দুর্বল ছিলেন না, যেটা আপনাদের পারস্পরিক দুর্বলতার ক্ষেত্রে অনেকখানি দায়ী বলে আমরা এতক্ষণ পর্যন্ত বুঝতে পেরেছি। তারপর কি হলো?
এরপরে ফারুক ঠাকুর সাংবাদিক সম্মেলন করলেন অনেক বড় করে, অনেক বড় বড় সাংবাদিকরা আসলেন, আসার পরে উনি আমাকে অনেক গেট আপ মানে ভালো ড্রেস আপ করিয়ে, এবং উনি আমাকে নিজে মেকআপ ম্যানের সাথে থেকে মেকআপ করিয়ে সুন্দর করে সাংবাদিকদেরকে বললেন যে আমি এমন একজনকে উপহার দিব যে বাংলাদেশে এরকম আর একজন আসবে না। মানে তার কাছে আমি এত বড় একজন মানুষ ছিলাম এবং আকাশের তারা ছিলাম, তারা মানে চাঁদ ছিলাম আমি তার কাছে। সে আমাকে ওইভাবে পরিচিত করালেন, করানোর পরে তারপরে সে আমাকে শুটিং স্পটে নিয়ে গেলেন, শুটিং করালেন, আমি শুটিং করলাম। ওইখানে তার ওয়াইফ আসলো, আসার পরে তার ওয়াইফ কে পায়ে হাত দিয়ে সালাম করতে গেছি, তার ওয়াইফ পা সরে নিয়ে গেছে। তখন ফারুক ঠাকুর আমাকে বলছে যে ওর পায়ে হাত দিয়ে সালাম করার কোনো দরকার নেই, ও তোমার পায়ের একটা পশমের যোগ্যতা ও রাখে না, তুমি কেন ওর পায়ে হাত দিয়ে সালাম করছো? আমি বলছি যে ছি আপনি কি বলেন এগুলো। তখন আমি জিনিসগুলোকে মেনে নিতে পারছিলাম না যে এটাকে উনি কি বলে, আমি তো ওনাকে বিয়ে করবো না, আমি তো নায়িকা হইতে আসছি, আমি তো বিয়ে করতে আসিনি, এরকম আর কি। আমার
বিয়ের প্রসঙ্গটা কেন আসবে প্রথমে আমি ঠিক জানি না, বিয়ের
না মানে উনি তো আমাকে বলছে যে আমি তোমাকে সারা জীবন চাই, তো সারা জীবন চাই মানে কি?
আপনার জীবনে স্বপ্ন ছিল আপনি সিনেমার নায়িকা হবেন, এবং প্রথম যেদিন ক্যামেরার সামনে দাঁড়ালেন ধীরে ধীরে কিভাবে শুরু করলেন একটু জানতে চাই।
ফার্স্ট টাইম ডান্স ছিল আমার, একা একটা ডান্স ছিল একা, মানে সখীদের নিয়ে। তারপরবর্তী টাইমে আস্তে আস্তে আমাদের ইলিয়াস কাঞ্চন, তারপর আমরা মাদ্রাস গেলাম, রাজস্থান গেলাম, এই জায়গাগুলোতে শুটিং করলাম, এখানে বড় বড় সেট হলো এবং অনেক বিগ বাজেটের ছবি। আর আমাকে প্রতিদিন ফারুক ঠাকুর আপনার একটা অ্যামাউন্ট দিতেন, এবং এই ছবিটার জন্য সে আমার সাথে কন্ট্যাক্ট করছে 20 লাখ টাকা।
কত সালে?
তখন ওই যে আমার সালটার সময়
হয়। প্রিয় শ্রোতা, আমরা এখানে একটু বলি, আজকে যে বনশ্রীকে আপনারা এখানে পেয়েছেন, সেই বনশ্রী কিন্তু শারীরিকভাবে অনেক বেশি অসুস্থ। তাকে আমরা 2 থেকে আড়াই ঘন্টা কাউন্সেলিং করেছে কিভাবে বলতে হবে এখানে, তারপরেও তিনি নিজের জায়গাটা থেকে যথেষ্ট চেষ্টা করছেন সিরিয়ালি বলার জন্য। তাকে আসলে সেই স্বর্ণালী সময়টা তার মধ্যে খোঁজাটা খুবই ডিফিকাল্ট। তিনি শারীরিক অসুস্থতা নিয়েও হ্যালো 8920-তে এসছেন এবং নিজের জীবনের গল্পগুলো আপনাদের কাছে বলছেন, এটাই আমাদের অনেক বড় পাওয়া। তাকে আসলে এই চোখেই দেখতে হবে, অনেক কিছু তার মেমোরিতে নেই এবং তার যে কথা বলার ভঙ্গি, তার যে শারীরিক অবস্থা, সেখান থেকে আসলে এত বেশি কিছু এক্সপেক্ট করাটাও আমাদের উচিত হবে না। সোহরাব রুস্তম কখন মুক্তি পেয়েছিল? আপনারা যারা মুভি ডিরেক্টরি দেখে থাকেন, মুভি ডিরেক্টরি যদি খোঁজ করেন তাহলে ওখানে আপনারা পেয়ে যাবেন। আপনি একটু বলবেন যে সোহরাব রুস্তমের সাথে ইলিয়াস কাঞ্চনের যে ছবিটা আপনি তখন করলেন, তার কত আগে বেদের মেয়ে জোসনা মুক্তি পেয়েছে বা কত সময়টাতে, আপনার মনে আছে?
সরি, আমি এইটুকু বলতে পারবো, কিয়ামত কিয়ামত আর সোহরাব রুস্তম আর চাঁদনি রাতে আমাদের তিন নায়িকার ছবি একসাথে মুক্তি পেয়েছে।
ওকে, চমৎকার, একটা দারুণ তথ্য আমরা পেলাম যে কিয়ামত থেকে কিয়ামত সালমান শাহ এবং মৌসুমী অভিনীত প্রথম ছবি, তারপরে সোহরাব রুস্তম আর চাঁদনি রাতে, এই তিনটা ছবি একই সময় মুক্তি পেয়েছে এবং তিনটাই সুপার ডুপার হিট সেই সময়। ওকে, আমরা একটু মুক্তির গল্পে একটু পরেই আসতে চাই, কারণ 20 লাখ টাকা আপনাকে ওই সময় দিয়ে কন্ট্যাক্ট করেছে এবং আপনি একেবারেই নতুন একটা নায়িকা, এর আগে কোথাও কোনো কাজ করেননি। 20 লাখ টাকা তো আমার মনে হয় যেটা অ্যাবসার্ড, এটা এত টাকা আপনাকে কেন দিবে?
আর আমাকে গাড়িও কিনে দিয়েছে
ওই সময় ছবি মুক্তির আগে। ছবি মুক্তির আগে
আমি গাড়ি নিয়ে এফডিসিতে ঢুকছি, আপনার পেপার পড়েন না, দেখেন না,
সব ডকুমেন্টস আপনার কাছে আছে? প্রিয় শ্রোতা, এই জাতীয় উনি যেগুলো বললেন বনশ্রী, সব ডকুমেন্টস আমাদের কাছে আছে এবং সব ডকুমেন্টস আমরা এই মুহূর্তে আমাদের ফেসবুকে দিয়ে দিচ্ছি। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। আমি আবারও বলছি, আপনি আরজে কেবিয়া নামেও খোঁজ করতে পারেন, আরজে স্পেস KEBRIA, আবারও বলি আরজে স্পেস KEBRIA, ওটা দিয়ে খোঁজ করলে আপনি আরজে কিবরিয়া নামে অনেকগুলো পেজ পাবেন, কিন্তু যে পেজটিতে 370,000 মেম্বারের কাছাকাছি মেম্বার দেখবেন সেই পেজটি হচ্ছে হ্যালো 8920 পেজ, যে পেজে আজকে বনশ্রীর এই মুহূর্তের ছবি এবং যাবতীয় ডকুমেন্টস একের পর এক এখন পোস্ট করা হবে, আপনারা চাইলে ওখানে ওকে দেখতে পারেন। বনশ্রী, শুটিং তো অনেকদিন ধরেই হলো না সোহরাব রুস্তমের, মাদ্রাস বোম্বে, এবং আমরা একটা চিত্র আমরা এখানে পেলাম যে এই ছবির শুটিং হওয়ার আগেই, ছবি সাকসেস করবে কি করবে না সেটার আগেই, ফারুক ঠাকুর আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে, এটা হচ্ছে বাস্তব অবস্থা। এবং শুধু হাবুডুবু খাওয়া না, ওই সময় আপনাকে 20 লাখ টাকা দিয়ে কন্ট্রাক্ট করেছে, আমাকে না দেখলে সে বাঁচতেই পারতো না, এরকম একটা অবস্থা চলছে ফারুক ঠাকুরের। এবং আপনার স্বামী আছে, সংসার আছে, বাচ্চা আছে, এটা জানার পরও আপনার প্রতি এরকম একটা ডেভোশন তার চলে এসেছে, এই হচ্ছে অবস্থা।
এটা নাকি গড গিফটেড ছিল উনি বলতেন,
ওনার ভাষ্য মতে এটা ঈশ্বর প্রদত্ত ছিল, ঠিক আছে, ওনার কথাগুলো আমরা শুনবো। তবে অবস্থাটা হচ্ছে এই যে ফারুক ঠাকুর নায়িকা তখনো হননি, তার জন্য 20 লাখ টাকা দিয়ে সোহরাব রুস্তম কন্ট্রাক্ট সাইন করিয়েছে, গাড়িও কিনে দিয়েছে। 2-3 নম্বর হচ্ছে এই বনশ্রী যে ডিমান্ড করেছিল সেই সময়, একটা যেটা হতে পারে যে অনেক ফেমাস নায়িকা হয়ে গিয়েছে, তার ডিমান্ড হচ্ছে যে অমুককে নেওয়া যাবে, অমুককে নেওয়া যাবে না, সেটা হতে পারে, কিন্তু বনশ্রী তখনও নায়িকা হয়নি, কিন্তু সে ডিমান্ড করেছে যে তাকে যদি নিতে হয় তাহলে ইলিয়াস কাঞ্চনকে নিতে হবে, তাকে যদি নিতে হয় শাবান আলমগীরকে বাদ দিতে হবে, তাই করেছে ফারুক ঠাকুর। বুঝতেই পারছেন সে কি পরিমাণ মুজে ছিল আমাদের এই বনশ্রীর উপরে। বনশ্রী, তারপরে শুটিং এর গল্পে আসতে চাই, আপনারা শুটিং এর কোনো মজার দৃশ্য কোনো কিছু কি মনে আছে সোহরাব রুস্তমের?
হ্যাঁ, ইলিয়াস কাঞ্চন ভাই হস করে আসছে তখন, তো উনি খুব মানে নায়িকাদের কে একটু এরিয়ায় চলেন, তো আমি একটু অন্যরকম ছিলাম, ব্যক্তিত্ব সম্পূর্ণ একটা মেয়ে ছিলাম, বিশেষ করে আমি ওই ছেলেদের প্রতি একটু অহংকারী ছিলাম। আমি কাঞ্চন ভাইয়ের সাথে অত একটা মানে নায়িকারা যেরকম গল্প গুজব করে আমি ওরকম করতাম না, এমনি হাই হ্যালো করতাম, এমনি কথা বলতাম, আর কাঞ্চন ভাই তাই একই সাথে কাজ করেছি, তবে শুটিং এর সময় আমরা খুব ক্লোজলি শুটিং করতাম, তখন আমাদের মধ্যে কোনো ইয়ে থাকতো না, মানে কোনো দেয়াল থাকতো না, তখন আমরা খুব ক্লোজ, আর কাঞ্চন ভাই আমাকে খুব পছন্দ করত এবং সে আমাকে আমার নাম রাখতে চেয়েছিল জেবা, বনশ্রী বাদ দিয়ে, কিন্তু বনশ্রী নামটা শ্যামল স্যার দিয়েছে, তো এই জন্য আমি বনশ্রী নামটা বাদ দিইনি। আর সোহরাব রুস্তমে আপনার সবচেয়ে মজার ব্যাপার হলো যে এখানে ইলিয়াস কাঞ্চন ভাই আমাকে যথেষ্টভাবে হেল্প করেছে, আমার ডিরেক্টর যে ছিল মুমতাজ আলী সেও হেল্প করেছে, এবং আমাকে সবাই ইউনিটের সবাই আমাকে সম্মান করত। একটা বাচ্চা মেয়েকে, আমি তখন একটা বাচ্চা মেয়ে, একটা বয়স্ক লোকও আমাকে আপনি করে সালাম দিয়ে কথা বলতো, সমীহ করে চলতো আমাকে। এবং অলওয়েজ আমি গাড়ি, আমি এবিসিতে ঢুকছি গাড়ি নিয়ে, আমি কখনো আমাকে কেউ বলতে পারবে না যে আমাকে নর্মাল অবস্থায় কেউ দেখছে,
সব ফারুক ঠাকুরের অবদান।
অলওয়েজ আমি স্মার্টলি এবং রাজধানীর মতোই আমি এবিসি দিন করছি, এবং আমি শুটিং করতাম আপনার 1.5-2 লাখ টাকার গহনা পরে, স্বর্ণের ঘটনা পড়ে আমি শুটিং করতাম। মান্না ভাই বলতো যে এই সিন আমি কখনো দেখি নাই যে 1.5-2 লাখ টাকা দিয়ে শুটিং করে স্বর্ণ দিয়ে, নায়িকারা শুটিং করে এমিটি স্বর্ণ দিয়ে আর এ করে স্বর্ণ দিয়ে। আর মান্নার সাথে আমি একটা ছবি করেছি মহাভূমিকম্প, হ্যাঁ মান্না ভাইয়ের সাথে করেছি, ওটা রিলিজ হয়েছে।
আচ্ছা, তো আমি যেটা জানতে চাচ্ছিলাম যে এই প্রথম ছবি করতে গিয়ে আপনার কোনো মজার অভিজ্ঞতা আছে কিনা সোহরাব রুস্তম করতে গিয়ে?
মজার অভিজ্ঞতা মানে আমরা মাদ্রাস গেছি, তখন বাঘ, বাঘ দেখে তো আমি ভীষণ ভয় পেয়েছি, এখন কাঞ্চন ভাই ভয় পাচ্ছে আমার উপরে পড়বে বাঘ, কাঞ্চন ভাই ওটা ধরে ওটার সাথে ফাইট করবে এরকম। কিন্তু একটা পর্যায়ে সাহস আনলাম যে ধাপ নিশ্চয়ই ওরা একটা সিস্টেম আছে ওদের, পরে জানতে পারলাম যে ওরা ওই বাঘ শিখানো আর কি, পরে বাঘের সাথে আমরা কাজ করলাম। তো বাঘ আমাদের কোনো প্রবলেম করে নেই, আমরা সুন্দরভাবে শুটিং করে এসেছি ওখান থেকে, ওই দেশের মানুষগুলো খুব ভালো।
একটু জানতে চাই যে সোহরাব রুস্তম ছবিটা করার কতদিন পরে মুক্তি পেয়েছিল আনুমানিক?
আই এম সরি, আমি সেটা বলতে পারবো না, 8-9 মাস বা 1 বছর এরকম হতে পারছে।
ওকে, ছবিটা মুক্তি পাওয়ার পরে কি হলো?
মুক্তি পাওয়ার পরে আরে বাপরে, হল ভরে মানুষ, আরো জায়গা পায় না, আমি এই হলে ছবি দেখছি যে নিউ মার্কেটে, হ্যাঁ, তারপরে হ্যাঁ খুব ভালো চলছে এবং এত মানে এটা ইয়ে পেয়েছে। পরে ফারুক ঠাকুর আবার আমাকে একটা ছবি শুরু করছে নিষ্ঠুর দুনিয়া, ওইটা 50-50 আমার পার্টনার, ওইটার ডকুমেন্টস আমার কাছে আছে। হ্যাঁ, তো ফারুক ঠাকুর আমাকে বলতো যে তুমি বাইরের ছবিতে তোমাকে কাজ করতে হবে না, তুমি আমার ছবিতে বছরে 2টা ছবিতে কাজ করে তুমি যখন অনেক বড় নায়িকা হয়ে যাবে তখন তুমি বাইরের ছবিতে কাজ করো, এখন তুমি কাজ করো না, কারণ ওরা তোমাকে ভালো ক্যারেক্টার ওরকম ভাবে দিবে না। মানে আমার জীবন নিয়ে উনি আবার ছবি শুরু করছে, আমার ছোটবেলা, কিশোরী বেলা, আমার আনন্দ, আমার খুশি, আমার সবকিছু, আমার ভিতরের ইচ্ছা, স্বপ্ন, আমি কি চাই, আমি কেমন পুরুষ চাই জীবনে, সেগুলো নিয়ে নিষ্ঠুর দুনিয়া আবার শুরু করছে।
প্রিয় শ্রোতা, এই নিষ্ঠুর দুনিয়া শেষ পর্যন্ত বনশ্রীর জন্য কতটা নিষ্ঠুর সেটা আপনারা যারা ফেসবুকে ওনাকে নিয়ে প্রতিবেদন হয়েছে কিংবা কিছুদিন আগে টেলিভিশনে যে রিপোর্ট হলো সেই রিপোর্টটা তো দেখেছেনই, কিন্তু এই নিষ্ঠুর দুনিয়ার পেছনের কারণগুলো কি সেগুলো আজকে হেলোইন 920-তে একটু হলেও তুলে আনার চেষ্টা আমরা করছি। বনশ্রী যেভাবে বলছে সেভাবে বুঝে ওঠাটা অনেকের জন্যই মুশকিল, তবে আমার মনে হয় না মুশকিল হবে, কারণ আমরা প্রশ্নের পর প্রশ্ন করব এবং এই প্রশ্ন করে তার কাছ থেকে বের করে নিয়ে আসবার চেষ্টা করবো। সে শারীরিকভাবে ঠিক ততটা সুস্থ নয়, অনেক কষ্ট করে সে আমাদের এখানে এসছে, এসে তার জীবনের যে গল্প সেগুলো আপনাদের সামনে তুলে ধরছে। এখানে সবাইকে একটু বলতে চাই, ফেসবুকে তাকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনি চাইলে ওখানে প্রশ্ন করতে পারেন, কমেন্টস করতে পারেন, সেই প্রশ্নগুলি আমরা আমাদের অতিথিকে করব। বনশ্রী সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, সে অত্যন্ত জনপ্রিয় নায়িকা ছিল এক সময়ের, সোহরাব রুস্তম ছবিটি যারা দেখেছেন তারা চিনে থাকবেন, এই ছবিতে দিয়েই তার অভিষেক হয় এবং বর্তমানে তার যে কি নিদারুণ অবস্থা সেটাও আপনারা জানেন বিভিন্ন রিপোর্টের কল্যাণে, এবং শেষ পর্যন্ত সেই জায়গাতে আমরা আসতে চাই। আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ছোট্ট একটা বিরতি সংবাদের, একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আমরা ফিরে এসেছি হ্যালো 8920-তে। আজকের হ্যালো 8920 একটা বিশেষ হ্যালো 8920 আমরা বলতে পারি। আজকে হ্যালো 8920-তে চিত্রনায়িকা বনশ্রীর জীবনের গল্প আমরা তুলে ধরছি, যে চিত্রনায়িকা একসময় কোটি কোটি টাকার মালিক ছিলেন এবং তিনি আজকে অন্য কোনো জায়গায় থাকতে পারতেন, তার জায়গা আসলে ফুটপাতে হওয়ার কথা ছিল না, কিন্তু ভাগ্যের পরিহাস, ভাগ্যের পরিহাস বলবো কিনা জানি না, কৃতকর্ম মানুষকে তার ফসল দেয়। এবং কি ভুল তিনি করেছিলেন বা কি সমস্যা তার জীবনে এসেছিল, একের পর এক সেই ঘটনাগুলো উদ্ধার হচ্ছে। আমরা ফিরে যেতে চাই বনশ্রীর কাছে, তবে তার আগে বলতে চাই আপনি চাইলে চলে আসতে পারেন তাকে দেখার জন্য আমাদের ফেসবুকে। এই মুহূর্তে তার একটি স্টুডিও পিকচার দিয়ে দেওয়া হয়েছে, তার বর্তমান ছবি এবং সেই সময় যে সোহরাব রুস্তমের নায়িকা সেই সময়কার ছবি, তার যে ঘটনাবহুল জীবন সেই ঘটনাবহুল জীবনের বিভিন্ন ডকুমেন্টস আমাদের ফেসবুকে দিয়ে দেওয়া হচ্ছে, আপনারা চাইলে এখানে এসে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। আমরা ফিরছি বনশ্রীর কাছে। হ্যাঁ, তারপর কি হলো? আপনি তো বললেন যে সোহরাব রুস্তম মুক্তি পেল এবং তুমুল জনপ্রিয় হলো এবং নিষ্ঠুর দুনিয়া ছবি আপনাকে নিয়ে ফারুক ঠাকুর বানাতে চাচ্ছেন এবং বলছেন যে অন্যদের ছবিতে অভিনয় না করতে। তারপর
এর আগে আমি দুটো ছবিতে অভিনয় করেছি, মহাভূমিকম্প আর নেশা, দুটো ছবিতে আমি রিকোয়েস্ট করে আমি ঢুকছি, মান্নার সাথে একটা আর রুবেলের সাথে একটা।
আচ্ছা,
ওই দুটো ছবি আমি করেছি। তারপরে উনি আমাকে বলতেছে, দেখো বনশ্রী, প্লিজ তুমি মানুষের ছবিতে অভিনয় করতে যেও না, ওরা তো তোমাকে ঠকাচ্ছে, ওরা তোমাকে ক্যারেক্টার কমিয়ে দিবে, অনেক ভালোভাবে তুলে ধরবে না, আমি তোমাকে এমন ভাবে তুলে ধরতে চাই যে তুমি বাংলাদেশের শ্রেষ্ঠ নায়িকা হবে, তোমার গল্প নিয়ে, তোমার লাইফ নিয়ে আমি ছবি করতে চাই, আর আমি তোমাকে কিছু জায়গা কিনে দিতে চাই। সে আমার বাবার কাছে গিয়ে বলল কি, যে আমি বনশ্রীকে কিছু জায়গা কিনে দিতে চাই, কিন্তু আমার বাবা একটা বোকা, আমার বাবা বলল জায়গা কিনে দেওয়া লাগবে না, তুমি আমার মেয়ের জন্য যা করতেছো এটাই অনেক বেশি। এই যে আমার কপালটা পুড়ল, বুঝছেন, আজকে আমি রাস্তার ফকির, না আজকে আমি রাস্তার ফকির থাকতাম না। যাই হোক, তারপর নিশ্চুর দুনিয়া আমার গল্প নিয়ে শুরু করলো, স্ক্রিপ্ট রাইটার ছিলাম আমি, আমি বলতাম, একজন লিখত আমার জীবন কাহিনী এবং ছোটবেলা থেকে কিভাবে, মানে আমার জন্মটা একটা আধ্যাত্মিক ব্যাপার আছে, ফ্যামিলি কিভাবে, স্কুলে পড়ছি কিভাবে, আমি নায়িকা হয়েছি, এই ধরনের আমার স্বপ্ন পুরুষ কিরকম আমি চাই, মানে কি চাই আমি, ইনডাইরেক্টলি আমি এগুলো স্ক্রিপ্ট করেছি এবং শুটিংও হয়েছে সেগুলো। ও বুঝতেই পারে না যে আসলে এগুলো আমি যে চাই। হ্যাঁ, ইন্টারেস্টিং ব্যাপার, যেমন আমি সরষে খেতে শুয়ে মানে আকাশের দিকে তাকে আমার সবকে পুরুষ আঁকতেছি, মানে আমি তাকে ভালো করে দেখতে পাচ্ছি না, এইভাবে শুটিং করানো হয়েছে। এর ভিতরে ডন এসে আমাকে আক্রমণ করছে সরষে ক্ষেতের মধ্যে, তখন আমার স্বপ্ন ভেঙে গেছে। হ্যাঁ, এই ধরনের ঘটনা হয়েছে। ওই ছবিটার নাম দেওয়ার কথা ছিল পকেট মার, আমি তারপর পকেট টকেট মারি, তারপর ঢাকায় এসে অনেক দুঃখ কষ্ট করি, ট্রাজেডি লাইফ, কিন্তু ওইটা পকেট ম্যাট দেওয়ার কথা ছিল, কিন্তু আমি বলছি যে না, এটার নাম হবে নিষ্ঠুর দুনিয়া। কেন বলছি, ওই যে ছোটবেলায় যে বাবা মার আদর ভালোবাসা পাইনি, মানসিক টর্চার হয়েছি এবং লেখাপড়া অনেক শিখতে চাইছিলাম, আমি অনেক শিক্ষিত হতে চেয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি মানুষটা একটু ডিফারেন্ট ক্যারেক্টার, মানে আমি প্রেম ভালোবাসাকে ওইভাবে দেখি না, আমি প্রেমটাকে দেখি কি জানেন, মানে লাইলি মজনু টাইপের, সিঁড়ি ফরহাদ, ওরকম হইতে ইচ্ছে করছিল আমার, কিন্তু ওরকম তো পাওয়া যায় না। সেই জন্য আমি চাইছিলাম আমি একটা বড় কণ্ঠশিল্পী হবো, লতা বিয়ে করে নাই, আমিও বিয়ে করব না, আর ছবি করব, আর একটা বড় গায়িকা হব, অলরাউন্ডার একটা শিল্পী হব, এই স্বপ্ন আমার ছিল। আর তারপরে যদি আধ্যাত্মিক ভাবে কোনো মানুষ এসে পড়ে আমার জীবনে, সে নামাজ কালাম পড়বে, সে ভালো একটা লোক হবে, সে আমার পছন্দের কোনো মানুষ, আমাকে অনেক ভালোবাসবে, আমি তাকে ভালোবাসবো, দুজন দুজনকে ভালোবাসতে হবে, একজন বাসে আর একজন বাসে না, এরকম আমি চাই না। ওই ফারুক ঠাকুর আমাকে ভালোবাসে আমি ওইভাবে নিতে পারি না, আবার শ্যামল স্যার আমারে ভালোবাসছে আমি নিতে পারি না, আবার আমি নিতে পারি শ্যামল স্যার নিতে পারে না, কেমন প্রবলেম হয়ে গেছে,
দুজন দুজনের
হতে। হ্যাঁ, মানে আমি চেয়েছি যে মানে এমন প্রেম, দুজনকে গেলে একসাথে, দুজনকে যাবো বেহেশতে গেলে একসাথে যাব, মানে একে বিশ্বাসী, এক এক,
ওকে, দুই দেহ মিলে এক,
দুই মন মিলে এক, বিশ্বাসী না, মানে ওই যে এক নারীতে সন্তুষ্ট না পুরুষরা, এটাতে আমি বিশ্বাসী না, আমি বিশ্বাসী হতে চাই এক নারীতেই সন্তুষ্ট হতে হবে, আর এক পুরুষেই সন্তুষ্ট হতে হবে একটা নারীকে, আমি এই জিনিসটা আমি চাইছিলাম, আমি পাইনি, এখানে আমি অনেক কষ্ট, এখানে আমার অনেক ব্যথা, এবং আমি অনেক নিঃসঙ্গ একটা মানুষ।
ওকে, তারপরে কি হলো? ফারুক ঠাকুরের বিষয়গুলোতে আসতে চাই। যেটা জানতে চাচ্ছিলাম যে লাখ লাখ টাকার মালিক আপনি সেই মুহূর্তে, 20 লাখ টাকা আপনাকে দিয়েছে, আপনি কন্ট্রাক্ট সাইন করেছেন, তো তারপর কি হলো? একের পর এক ঘটনাগুলো।
তারপর আমি নিষ্ঠুর দুনিয়াতে টাকা খরচ করেছি, ওই টাকা আবার শুটিং এ খরচ করেছি, ওর সাথে ব্যবসা করেছি। ও আমাকে ডিট করে দিয়েছে যে এতদিনের মধ্যে টাকা না দিতে পারলে সবকিছুই তোমার, কিন্তু আমি বোকামি করছি। আমি যদি বলতাম যে আমার একটা বাড়ি লিখে দাও, তাহলে আমি আজকে অবস্থা হতো না। কিন্তু আমি ফিল্মের গুলিস্তান বিল্ডিং এর একটা অফিস নিছি, ছবির যা কিছু আছে নিছি, অনেক টাকার, এখানে প্রায় ধরেন 3-4 কোটি টাকার সম্পত্তি আছে, কিন্তু আমার ভাগ্যে তো কিছুই জুটলো না।
কেন জুটলো না?
জুটলো না ফিল্মি পলিটিক্স। তার যে ম্যানেজার, সেই ম্যানেজার তার সাথে যোগাযোগ করে ছবিগুলো নিয়ে নিচ্ছে অল্প টাকায় কিনে, আর ওই যে গুলিস্তান বিল্ডিং এর অফিস ভেঙ্গা ভিজা চেঞ্জ করে উল্টাপাল্টা করে ফেলে। ফারুক ঠাকুরের সাথে যে ইন্ডিয়াতে যোগাযোগ করছে ওই ফারুক ঠাকুরের ম্যানেজার, ম্যানেজার যে আবার সে ওই ছবিগুলো ফারুক ঠাকুরের কাছ থেকে কিনে না লিখিত ভাবে কেমনে আনছে জানি না, তারপর সে আবার এরা গেছে, যা এরা ওগুলোকে ইয়ে করে নিয়ে আসছে আয়না, ওই ছবিগুলা এখন ওরা চালায়, মাসে 50,000 টাকা আসে, ওরা খায়, আমাকে দেয় না। আর আমি তো একা, আমার তো পৃথিবীতে কেউ নাই, আমার ভাইটাও তো আমার শত্রু, আমার বোনও আমার শত্রু, আমার ভাগ্যটাই তো সবাই শত্রু।
দেখুন, এগুলো হচ্ছে আপনার পারিবারিক অবস্থা, কিন্তু আমরা তো একটা সময় আমরা যেটা পেলাম যে ফারুক ঠাকুরের সাথে আপনার খুব ভালো অবস্থা এবং ফারুক ঠাকুর আপনার পেছনে চরম ইনভেস্টমেন্ট করছে, লাখ লাখ টাকা আপনাকে দিচ্ছে, আপনাকে এসি রুমের মধ্যে রেখেছে, গাড়ি দিচ্ছে, সেই অবস্থা থেকে তো রাতারাতি অবস্থার মধ্যে আসেনি, এত খারাপ অবস্থার মধ্যে আসেনি
না। তারপর ফারুক ঠাকুর একটা মার্ডার কেসের সাথে জড়িয়ে গেছে।
হ্যাঁ, এটাই বলছিলাম যে সিরিয়ালি একটু বলুন, সিরিয়ালি বলুন, একের পর এক।
মানে একটা অনেক কোটি টাকার বাড়ির দাম, মানে 10-15 কোটি টাকা হবে বাড়িটার দাম। আমি যদি দেখছি বাড়িটা, বাড়িটা সুইমিং হবে, বাড়িটা অনেক বড় দোতলা আবার পাশে, এখন ওই বাড়ি এক লোক দখল করে রেখে দিচ্ছে, ফারুক ঠাকুরকে দিবে না, আর ফারুক ঠাকুরের বউর সাথে ওরা চুক্তি করছে, মানে ওই বউকে দিবে, ওই বউকে তো ফেলে দিছে, ফারুক ঠাকুর তো বউর সাথে মিশে না, একা একা থাকে, ওই যে আমার জন্যে আমার প্রেমে হাবুডুবু খেয়ে একা একা থাকে।
ওনাকে কি ডিভোর্স দিয়ে দিয়েছে ফারুক ঠাকুর?
না, মানে ওরা ছেড়ে দিব আর কি,
এরকম
একটা অবস্থা। হ্যাঁ,
আপনি এদিক কি করেছেন, আপনার হাজবেন্ডকেও ছেড়ে দিয়েছেন?
না, আমি আমার হাজবেন্ডের কাছে আসছি, ও একা বাসায় থাকে,
ফারুক ঠাকুর একা বাসায় থাকে।
হ্যাঁ, একা বাসায় থাকে।
সেই সময়ে, টু বি অনেস্ট, সেই সময় আপনার ফারুক ঠাকুরের সাথে কোন ধরনের অনৈতিক কোন সম্পর্ক ছিল কি?
সেটা তো মানে ডোন্ট মাইন্ড, এই ব্যাপারে আমি কি বলবো তোকে। হ্যাঁ, ওর সাথে আমার ফিলিটিলেটের রিলেশন ছিল
সেই সময়টাতে, ছিল।
হ্যাঁ,
ওকে। হ্যাঁ, আমরা এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত জানতে যাচ্ছি না, ঠিক আছে। তো বাড়ির প্রসঙ্গে আপনি যাচ্ছিলেন,
তো ও ওই বাড়ি নিয়ে দ্বন্দ্ব, এখন এত টাকার বাড়ি কি কেউ ছেড়ে দেয়? ও স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আমার সামনেই বলে পুলিশ নিয়ে গেছে, কিন্তু ওর ছেলেকে ওই লোকেরা গলা টিপে ধরছে, ওই যে লোকটা মারা গেছে ওই লোকটা ওর ছেলেকে মেরে ফেলে, ছোট বাচ্চা ছেলেটাকে মেরে ফেলে। আমি তো স্পটে ছিলাম না, তখন নাকি ওইখানে একটা দুর্ঘটনা ঘটছে,
মানে
ওইখানে আপনার আমাকে বলে গেল যে আমি বাড়ি দখলে যাচ্ছি, পুলিশ
বাড়িটা কার ছিল, ফারুক ঠাকুরের ছিল?
হ্যাঁ।
আচ্ছা,
অন্য মানুষ দখল করে রাখছে, আর ওই মহিলা ওই লোকের সাথে আর কি মানে মানে উল্টাপাল্টা মানে সম্পর্ক, বুঝছেন?
কোন মহিলা? এটা ফারুক ঠাকুরের বউয়ের সাথে?
হ্যাঁ,
ফারুক ঠাকুরের বউ ওই
লোকটার সাথে যুক্ত হয়ে আর দুজনে বাড়ি খায়া ফেলে, বউ মানে ফারুক ঠাকুর দিবে না।
আচ্ছা,
বড় স্ত্রীর জন্য যখন পাগল তরে শেষ করে দিই, ঠিক আছে, এরকম একটা পরিকল্পনা ওরা করছে।
আচ্ছা,
করার পরে এখন ওরা ওই সাইনবোর্ড লাগাইছে, ফারুক ঠাকুর বোর্ড নামে সাইনবোর্ড দিছে আর ওই বেটার নামে সাইনবোর্ড দিছে। এখন ফারুক ঠাকুর বলে কি যে বাড়ি হলো আমার, তাহলে ওরা দুজনের নামে সাইনবোর্ড দিবে কেন? এই সাইনবোর্ড আবার ফারুক ঠাকুর ফালাই দিছে, ফালাই দিছে পরে এর ভিতরে ওরা ফারুক ঠাকুরকে মারতে আসছে, মারতে আসতে পরে ওইখান থেকে ফারুক ঠাকুর পালায় চলে আসছে, পালায় এসে স্বরাষ্ট্র মন্ত্রীকে বলছে যে স্যার এই ঘটনা আমার সামনে, তখন বলছে কি যে ফারুক তুমি একটা কাজ করো, প্রশাসনের লোক নিয়ে তুমি বাড়ি দখল করো গা। তারপর প্রশাসনের লোক নিয়ে বাড়ি দখল করতে গেছে, পরে ওইখানে এই যে মার্ডার হয়ে গেছে।
কে মার্ডার হয়েছে?
ওই লোক, ওই যে শামসুল আলম,
যে শামসুল আলমের সাথে ফারুক ঠাকুরের বউয়ের এক ধরনের সম্পর্ক ছিল। হ্যাঁ,
এক ধরনের সম্পর্ক ছিল কিনা তা তো আমি চোখে দেখি নাই,
কিছু
মানুষে বলছে আর ফারুক ঠাকুর বলছে যে ওর লগে একটা ই হয়েছে, ওরা মানে আমার এখন শেষ করে দিতে চাচ্ছে, আমার বাড়িটারি শেষ করে দিতে চাচ্ছে, আমার ফকির বানিয়ে দিতে চাইতেছে, এটা বলছে।
হ্যাঁ, তো মার্ডারটা কি করলো সেই সময়?
আমি তো স্পটে ছিলাম না, আমি দেখি নাই, আমি শুনছি যে ও মার্ডার করে নাই। ও আমার বলছে বিশ্বাস করে আমি মার্ডার করি নাই। তারপরে ও পত্র পত্রিকায় তারপর মানুষ বলছে ও নাকি করছে।
ফারুক ঠাকুর মার্ডার করেছে। প্রিয় শ্রোতা, আমি একটু সামাপ করতে চাই এখানে। আমি গল্পটা যতটুকু বুঝেছি এখন পর্যন্ত লাইফের প্যারাডাইমে, সেটা হচ্ছে ফারুক ঠাকুরের সাথে আমাদের চিত্রনায়িকা বনশ্রী, সেই সময় সুপার ডুপার হিট নায়িকা, তার একটা সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কটা শারীরিক সম্পর্ক পর্যন্ত গিয়েছে। বনশ্রী তাকে বিয়ে করতে চাইতো না, ফারুক ঠাকুর তাকে বিয়ে করতে চাইতো তার ভাষ্য অনুযায়ী, এবং ফারুক ঠাকুর চাইতো তাকে নিয়ে আলাদাভাবে ঘর সংসার করতে, যে কারণে ফারুক ঠাকুর তার বিবাহিত স্ত্রী তাকে এক ধরনের সাইড করে দিয়েছে। সেই সমসাময়িক সময়ে ফারুক ঠাকুরের স্ত্রীর সাথে আরেক ভদ্রলোকের একটা সম্পর্ক তৈরি হয়েছে, যার নাম হচ্ছে শামসুল আলম। এবং শামসুল আলম আর ফারুক ঠাকুরের স্ত্রী, তারা দুজনে মিলে ফারুক ঠাকুরের একটা বাড়ি, সেই বাড়িটা দখল করেছিল। ফারুক ঠাকুর সেই বাড়িটা দখল করবার জন্য প্রশাসনের সাহায্য নিয়েছে, এটা বনশ্রী নিজের চোখে দেখেছে। সেই সময়কার যারা ছিলেন প্রশাসনের তারা তাকে সহযোগিতা করার জন্য বলেছিলেন যে ওখানে বাড়িটা গিয়ে দখল করো। ফারুক ঠাকুর সেই কাজটি করতে গিয়েছে এবং যাওয়ার পরে শামসুল আলম ওই বাড়িতে ছিলেন এবং শামসুল আলম খুন হয়েছে, কিন্তু এটা বনশ্রী জানেন না যে আসলে কে খুন করেছে, এবং ফারুক ঠাকুর তাকে পরবর্তীতে বলেছে যে খুনটা তিনি করেননি। এটা হচ্ছে এই পর্যন্ত। তারপরে কি হলো, স্টেপ বাই স্টেপ আমরা যেতে চাই, তারপরে কি হলো?
তারপর কোর্টে কেউ আসে না, মানে থানায় কেউ যায় না, সে গুলশানে থানায়। আমি অসহযোগের মধ্যে হেঁটে, আমার পা দুটো মনে করেন একেবারে রাস্তায় রক্তাক্ত হয়ে গেছে, মানে আমি তো কখনো হাঁটি নাই, এত কষ্ট করে আমি সেই এই কলাবাগান থেকে আমি সেই গুলশান থানায় ওর সাথে দেখা করতে গেছি। ওর আত্মীয় স্বজন ভাই বোন ওর সাথে কেউ দেখা করে না, সবাই পয়সালা বড় লোক, কোটি কোটি টাকার মালিক এক একজন। আমি যে তারপরে থানায় গিয়ে ওসি স্যারের সাথে কথা বলে তারপরে আমি কোর্টে একা গেছি, একা গিয়ে আমি 25 জন উকিল নিয়ে আমি ওকে জামিন করাইছি। জামিন করানোর পরে ওইখান থেকে ওরে উধাও করে ফেলাইছে, ওইখান থেকে উধাও করা, তারপরে ওকে নাকি ইন্ডিয়াতে নাকি পাঠাই দিচ্ছে, ইন্ডিয়াতে পাঠাই দিচ্ছে। ইন্ডিয়াতে যে পরে ও আমাকে ডাকে, বুঝছেন, যাইতে বলে, কিন্তু আমি আমার বাচ্চা রেখে, আমার প্রিয় মেয়ে রেখে আমি কিভাবে যাই বলেন? আমি আমার সন্তানকে রেখে আমি যেতে পারিনি, সেই জন্য নাকি ও আমার নামে সাংবাদিকদের কাছে বদনাম করছে, আজকে যা ঘুরছে সব ওর জন্য ঘুরছে, ওরে ভালোবেসে আমি শেষ হয়ে গেলাম, এই ধরনের কথা ও সাংবাদিকদেরকে বলছে, আমার হাজবেন্ডকে বলছে, শ্যামল স্যার গেছিল ইন্ডিয়াতে, শ্যামল স্যারকে বলছে, কিন্তু আমি আমার এই সন্তানের জন্য আমি ইন্ডিয়াতে ওর সাথে দেখা করতে যাইনি।
আপনার সন্তান, যে সন্তান, হ্যাঁ, এই মেয়েটা তো ইন্ডিয়াতে দেখা করতে যাননি এবং তারপরে ও সংবাদ সম্মেলন করে এসব কথাবার্তা বলেছে। তারপরে কি আপনাকে নিয়ে পত্র পত্রিকায় এই ধরনের রিপোর্ট হয়েছিল?
হ্যাঁ হয়েছে, আমার জন্য এই মারা হয়েছে, আমাকে বাড়িটা দেওয়ার জন্য হয়েছে, সে হয়েছে, এই ধরনের আলোচনা হচ্ছে। ডিবিতে আমাকে ডাকছে, আমি ডিবি অফিসে আমি স্যারকে বলছি, স্যার আমি তো স্পটে ছিলাম না স্যার, আমি কি দেখছি কে মারছে, আর আমার বাবাও যদি আমার কথা মতো মানুষ মারে সেজন্য কি আমি দায়ী স্যার? তখন স্যার আর আমাকে কিছু বলেনি, কোন সমস্যা হয়নি, স্যার আমাকে কিছু বলেনি।
তারপরে কি হলো আপনার জীবন?
তারপরে আমি মনে করেন স্টেজ শো করি, গান গাই, স্টেজ নাচ করি, চাকরি করি, ওই যে ডায়াগনস্টিক সেন্টার ধানমন্ডি, এভাবে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করি, এভাবে বিভিন্ন ভাবে চাকরি বাকরি করে নিজেকে চালাচ্ছিলাম। আর সেখানে এই নর্মাল ভাবে আমার আর যেতে ইচ্ছে করতো না, আর প্রডিউসার ডাইরেক্টরদের তেল মারতে হয়, ওই তেল মারা আমার ভাল লাগে না, আমি তেল মারতে জানি না, তাই আমি আর যাইতাম না। আমি বলতাম কি আমি আর যাবো না, দরকার নেই, আমি এইভাবে করেই কিছু করব। তারপর আমার অ্যাম্বিশন ছিল যে আমার ভাইয়ের বউকে নিয়ে, আমার ভাই আমাকে বলছে, আমার কাছে টাকা ছিল, আমি চাইছিলাম যে আমি একটা কনসেশনের দোকানে দিয়ে বসবো, ডেলি 500-600 টাকা যা আসুক ওটা দিয়েই জীবনটা কাটাই দিব, ভাগ্যে যা আছে তাই হবে। আর জায়গা জমি কিছু ছিল, আর মেয়েটা বড় হলে মেয়েটা তো ডাক্তার হবে, তো মেয়েটা আমাকে তো খাওয়াবে আর আমার বোন তো আমাকে খাওয়াবে, এরকম একটা স্বপ্ন ছিল। যে ভাই
শ্যামল তো তখন আপনার হাজবেন্ড, শ্যামলের সাথে কি সম্পর্ক?
না, শ্যামলের সাথে তো ছাড়াছাড়ি হয়ে গেছে।
কবে ছাড়াছাড়ি হলো?
ফারুক ঠাকুর যাওয়ার পর পরেই, মার্ডারের পর পরে ছাড়াছাড়ি হয়ে গেছে।
এতদিন তো ছাড়াছাড়ি হলো না, কে ডিভোর্স দিল, শ্যামলী দিল না আপনি দিলেন?
শ্যামল আমার বলে তুমি যাও গা, তুমি চলে যাও, তুমি আমার বাসা থাকবা না, খালি আমাকে খোটা দেয়, তারপরে মানসিক টর্চার করে, তারপরে আমাকে বাজারের টাকা দেয় না, ট্রিং ব্রিং করে, তারপরে আমি যাবে তো আমি তালাক দিয়ে চলে গেলাম। আমি এরপর দুঃখে কষ্টে মানসিক টর্চারের অত্যাচারের অত্যাচার, যেমন ভাই অত্যাচার করে সেরকম বোন অত্যাচার করে, সেরকম মা অত্যাচার করে, সেরকম স্বামী অত্যাচার করে। এই অত্যাচারে আমি মনে করেন দূরে এক জায়গায় এই নিকুঞ্জে যায় বাসা একটা ভাড়া নিয়া, তারপরে যে চাকরি বাকরি করছি, রিসেপশনে চাকরি করছি হসপিটালে, আর টাকা তো কিছু ছিল, ব্যাংকে টাকা ছিল না, ওইভাবে করা চলছি।
ব্যাংকে
তখন 30-40 লাখ টাকার মতো ছিল,
ব্যাংকে সেই মোমেন্টে আপনার 30-40 লাখ টাকা ছিল যখন ঠাকুর ইন্ডিয়াতে, এবং আপনার হাজবেন্ডের সাথে যখন আপনার ডিভোর্স হয়ে গেল, এবং আপনার সাথে আপনি এবং আপনার মেয়ে, এছাড়া কেউ নাই।
তারপর বাবা মাকে ডাকছি যে তোমরা আসো না এই টাকাটা নষ্ট হয়ে যাবে, বাবা মা কেউ আমার সাথে আসেনি, আমি একা একা মনে করেন ফ্ল্যাট নিয়ে নিয়ে থাকছি, আর ইউনিভার্সিটির পোলাপান আমার বাসা আসা যাওয়া করছে, এরা আমার ফ্ল্যাট ভাড়া দিয়া দিয়া আমার টাকা পয়সা খায়া খায়া মনে করেন এটা ব্যবসা করে, ওই ব্যবসা ধরে, কন্ট্রাক্টরি ধরে, এই করে সে করে, এভাবে করতে করতে আমার টাকা টুকু সব শেষ।
একটু বুঝিয়ে বলেন, বুঝি নাই, 30-40 লাখ টাকা দিয়ে আপনি কি করলেন একটু সিরিয়ালি বলেন, কারণ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা এসে আপনার
বিউটি পার্লার দিছিলাম বুঝছেন, আর টাকা কিছু না বুঝছেন, মানে বিউটি পার্লার দিছিলাম, তারপর ইউনিভার্সিটির একটা গ্রুপ আমাদের আত্মীয় স্বজন, তখন ওরা আমার ছোট বোন সুত্রামি করে ওদের সাথে আমাকে মিশাই দেয়, ওদের সাথে মিশিয়ে দেওয়ার পরে ওইসব ছেলে পেলেরা মনে করেন আমাকে দিয়ে মনে করেন ফ্যাক্স ফোনের দোকান দেয়, ফটো স্টেটের দোকান দেয়, তারপর ওটা শেষ, ওটাও ব্যবসা হয় না, তারপর আবার ওই যে খাবারের দোকান দেয় ওটাও শেষ, কিছু হয় না, এই নানা রকম ভাবে, আর ফ্ল্যাট ভাড়া দিতে দিতে ফ্ল্যাট ভাড়া মনে করেন 12,000-13,000-14,000, আবার খাওয়া দাওয়া সবাই মিললা, খাওয়া দাওয়া বান্ধবী বান্ধবী মিললা, এগুলো করতে করতে মনে করেন যে টাকা কোন দিক দিয়ে কি হয়ে গেছে গা, আর টাকা চুরি হয়েছে না কি বুঝতে পারি না, মাঝে মাঝে মনে হয় কি ব্যাংকের থেকে টাকা চুরি হয়। আমি গত পরশুদিন ব্যাংকে আলাপও করছি যে স্যার আমার মনে হয় আপনাদের ব্যাংকের থেকে টাকা চুরি হয়, আমার টাকাগুলো এরকম করে যেতে পারে না, এরকম আমি বলছি। এখন ঘটনা হচ্ছে যে আমার মেয়ের ইংলিশ মিডিয়ামে পড়াইছি, এর ভিতরে আবার শ্যামল স্যার মেয়েকে ফালাই রেখে চলে গেছে, মেয়ের ইংলিশ মিডিয়ামে পড়াইছি, মেয়ের ফ্ল্যাটে রাখছি, খাওয়াইছি, হ্যাঁ, এখন আমি একটা মহিলা মানুষ, আমি তো কোনো কাজ করতে পারি না বুঝছেন, কিছু জানি না, কি করবো আমি, হ্যাঁ, এই ব্যাংকের থেকে টাকা উঠাইছি, এই যে ব্যাংকের রেকর্ড আছে, টাকা উঠাইছি আর খাইছি, উঠাইছি আর খাইছি।
এবং মেয়েকে আপনি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়ে?
হ্যাঁ, পড়াইছি, মেয়ে যখন এইটে উঠবে তখন মেয়েটারে যে কিডন্যাপ করে নিয়ে গেল,
মেয়েটারে কিডন্যাপ করলো,
হ্যাঁ, লোক সে কিভাবে বুঝছে, মেয়ে আমার এসে বলতো আম্মু একটা ছেলে আমার অফার দেয় যে তোমার মডেল বানাবে তুমি চলো, তো আম্মু আমি কি যাব, তা বলছি না মা এইসব জগতে যাওয়ার দরকার নাই, কারণ এই জগৎ আমি চাই না, তুমি যাও, তুমি ডাক্তার হও, আমি সেটা চাই, ডাক্তারি করে আমাকে খাওয়াবা, মা আমার তো কেউ নাই দুনিয়াতে তুমি ছাড়া, আমি তো নিঃসঙ্গ একা, এরকম বলছি।
প্রিয় শ্রোতা, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি একটা বিশেষ নামের প্রতি, আমরা কিছু মিউট শব্দ ব্যবহার করছি এখানে, অনেকেই নামটা জানতে চাচ্ছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে হ্যালো 8920 জীবনের গল্প বলে, ইটস নট আ রিপোর্টিং। হ্যাঁ, প্রশ্ন আসতেই পারে যে আজকে বনশ্রী যে ব্যক্তিটির নাম বলছে সেই ব্যক্তিটির নাম আমরা এখানে কেন প্রচার করলাম না, তার একটা ইন্টারভিউ আমরা করলেও করতে পারতাম, কিন্তু তাতে কি হতো, বনশ্রী যে ব্যক্তিটির নাম বলছেন আমরা যদি তার একটা ইন্টারভিউ এখানে করতাম, তিনি হয়তো তিনি সভাপতিটাকে অস্বীকার জেতেন, কিন্তু তাতে তার যে আত্মসম্মান বা তার যে সম্মানের জায়গাটা সেটা কি প্রশ্নবিদ্ধ হতো না? তাহলে উইদাউট এনি প্রুফ, কোনো প্রমাণ না করেই বা কোনো প্রমাণ না রেখেই একজন ব্যক্তিকে, সে যেই হোক না কেন সমাজের, তাকে আমরা এভাবে লাখ লাখ মানুষের সামনে উপস্থাপন করতে পারি না। বনশ্রী যে মামলা করেছে সে মামলার কপি আমরা দেখেছি, বনশ্রী যে তথ্য এবং উপাত্ত উপস্থাপন করেছে সেগুলো আমরা দেখেছি, সবকিছু দেখে দুঃখে আমাদের কাছে যেটা মনে হয়েছে তাকে আমরা সামনাসামনি ফেসও করেছি, কিন্তু এটা আইনি সংস্থার দ্বারা প্রমাণিত হয়নি। এবং তার চেয়েও বড় কথা যেটা সেটা হচ্ছে যে তার জায়গাটি থেকে বা অন্যান্য জায়গা থেকে যদি ব্যাপারটি প্রমাণিত না হয় তাহলে প্রমাণিত না হওয়া অবস্থায়ও আমরা নামটা প্রকাশ করতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে তার যে আত্মসম্মান সে আত্মসম্মান কি প্রশ্নবিদ্ধ হতো না? এই প্রশ্নবিদ্ধ হবার জায়গাটি হ্যালো 8920 জীবনের গল্প বলার মতো অনুষ্ঠান সেখান থেকে করা খুবই দুষ্কর এবং এটা সম্ভব নয়। এটা যদি একটা ক্রাইম রিপোর্টিং হতো সেই অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করা যেতে পারতো, কিন্তু সেটাও সাংবাদিকতার এথিক্সের জায়গা থেকে কতটুকু গ্রহণযোগ্য সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। এবং সেই জায়গাটা থেকে আমরা আজকে নামটাকে মিউট করেছি। তবে যারা জানতে অনেক বেশি আগ্রহী তারা আমার মনে হয় আপনারা চাইলে আমাদের এই অতিথি বনশ্রী তার সঙ্গে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে জানতে পারেন। সেক্ষেত্রে আমাদের ফেসবুকটা হচ্ছে সবচেয়ে বড় ঠিকানা, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন।
তার কিছুদিন পরেই আমার মেয়েটাকে ওই কালো টেক্সি এসা আমার এই কাছ থেকে হাত ধরা টাইনা নিয়ে গেছে। তখন আমার কি মনে হয়েছে জানেন, আমি গাড়ির নিচে পড়ে মরি, জানেন মানুষ আমার ধরে রাখছে, কইছে না আপনি গাড়ির নিচে পড়ে মরেন না। আমার এমন মনে হয়েছে যে আমি গাড়ির নিচে ঝাঁপ দিই, কারণ আমার সতী মেয়ে, আমার সতী মেয়ের অসতী করে ফেলবে, আমি সতীত্ব নষ্ট করার সহ্য করতে পারি না। আমার মেয়ের সতীত্ব ধরে রাখার জন্য আমি সবসময় মেয়ের পিছে 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 থাকছি। আমার সেই মেয়ের নিয়া ওরা আমার মেয়ের নষ্ট করে ফেলছে। তারপরে ওরা বিল বোর্ড ছাপাইছে আবার বিভিন্ন জায়গায়। তারপরে আমার এক মডেল বন্ধু এসে আমার বললো যে তোমার মেয়ের ব্রোকার একটা দালাল, সে দালালের কাছে দেখে আসছি, এই বেড়া তো মায়া করে বড় বড় লোকের কাছে ই দেয়, এই যে কল গাল বানায়, ওইখান থেকে আমি পাগল হয়ে গেছি, ওইখান থেকে মনে করেন আমার অসুস্থ হয়ে গেছি, বুঝা হয়ে গেছিলাম এমনি এমনি হাঁটতাম। ওইখান থেকে এই যে মেহেদির আব্বা আমাকে বিয়ে করছে।
মেহেদির আব্বার প্রসঙ্গে আমি আরো পরে আসতে চাই।
হ্যাঁ, তারপর আমি ফোন করছি, ওই আমার বন্ধু ফোন নাম্বার দিচ্ছে, দেওয়ার পর আমি একটু ফোন করে বলছি যে আচ্ছা স্যার আপনার এখানে শ্রাবণ নামে কোনো মেয়ে আসছে, বৃষ্টি শ্রাবণ দিচ্ছে, আমার বৃষ্টি আমার মেয়ের পায় না, আমি মরে যাচ্ছি স্যার, আমার মেয়েটারে ফিরা দেন, আমি খাইতে পারি না, আমার একমাত্র সন্তান আমারে ফিরা দেন, আমি ওকে নিয়ে বেঁচে আসি। আমার ধমক দেয়, বলে আপনি মেয়েকে আমি চিনি না কি, আপনি আর ফোন করবেন না, ফার্দার ফোন করবেন না। আবার ফোন করি, লাইন কেটে দেয়, আবার ফোন করি, এরকম করে আমি দুই দিন ভরে ফোন করছি, তাও সে ফোন রিসিভ করে না। তারপর আমি থানায় গেছি বাধ্য হয়ে। তারপর আমার বন্ধুরে আমি জিজ্ঞেস করছি, আমার যে বন্ধু তার আমি জিজ্ঞেস করছি, সে ইয়াং ছেলে আর কি, আমার বন্ধুটা মডেল, আমরা একসাথে মডেল করতাম। হ্যাঁ, পরে বলছি কি দোস্ত ওই যে ও তো না করে, অস্বীকার করে। তখন আমার বন্ধু বলে কি, আমি তোমার গ্যারান্টি দিলাম তুমি থানায় যাও কেস করো, তুমি যদি তোমার মেয়ে না পাও তখন তুমি বলো। তারপরে আমি থানায় যাই, ওসি স্যারকে বললাম স্যার আমার মেয়েকে এরকম নিয়ে গেছে, এখন তো ওই যে কিডন্যাপ করে এরকম হয়েছে স্যার, এখন আমি আমার মেয়ের আপনারা একটা ব্যবস্থা করেন। তখন ওসি স্যার বলতেছে যে না না না, এই বড় মানুষের কেস নেওয়া যাবে না। তারপরে আমি বলি কি কেন নিবেন না, ওসি স্যারের সাথে তর্ক করছি, তর্ক করার পর এক পর্যায়ে আমি ডিসি স্যারের কাছে গেছি, এই শ্যামলী যা ডিসি স্যারকে বলছি স্যার আমার মেয়েকে এরকম নিয়ে গেছে স্যার, ওসি স্যার কেস নেয় না। পরে ডিসি স্যার আপনি যান আমি দেখতেছি। পরে ডিসি স্যার বলে দিচ্ছে সকালে কেস করছি, দুপুরের মধ্যে আমার মেয়েকে নিয়ে হাজির হয়েছে, কিন্তু লোকজন ভরা, সাঙ্গ পাঙ্গ দিয়া থানা ভরা, আবার মহিলা পুলিশ দিয়া আমার মেয়েকে সারা থানায় রেখা দিছে ওসির রুমে। হ্যাঁ, আমি রাত 3টা বাজে গেছি জানেন, আমারে আমার মেয়ের সামনে ভিড়তে দেন, আমার মেয়ের আম নিয়ে গেছি খাওয়ানোর জন্য, খাওয়াতে দেন, আমার মেয়ের মুখটা এতটুকু হয়ে গেছে, আমার মেয়ে শুধু একটু কথা বললো মা আমি মরে যাব, মা আমি আত্মহত্যা করব, আমার একদিন না আমার আত্মহত্যা করতে হবে, মা তুমি আমাকে ভুলে যাও, ওদের সাথে তুমি পারবে না মা, ওদের সাথে তুমি পারবে না, তুমি চলে যাও মা, যেটুকু বললাম আমি, আমার অবস্থাটা কি বুঝতে পারছেন এখন?
থানা থেকে আপনাকে আপনার মেয়ে চলে যেতে বলতেছে, এটা তো অবিশ্বাস্য। এবং আপনি তারপরে কি করলেন?
তারপরে মহিলা পুলিশ গুলো এরকম করে, মাদা কি করবা, মাদা কি করবা, তোমার মা তোমারে খাওয়াইতে পারবো, পড়াইতে পারবো, তোমারে দামি গাড়িতে রাখতে পারবো, মা মা করো না। আবার সাথে মডেল মেয়ে ছিল, ওই যে কলগাল, কয়ে ওই তোর মা বিষ লয়ে আসছে, তোর বিষ খায় মারা ফেলবো, তোর মা না অসুতি দেখতে পারে না, তুই তো অসুতি হয়ে গেছিস। তারপরে ঢাকা মেডিকেল সকালে পাঠাইছে, আয়ু আমারে ঘুরাইছে চকির মতো, বুঝছেন। তারপরে মেডিকেল গেছি, খালি ফোন করে আমার মেয়ের, আর দুই পাশে দুই মহিলা পুলিশ। তারপর মেডিকেল করানি, ওইখান থেকে আমার মেয়ের উধাও করে ফেলাইছে,
আবার
আবার উধাও করে ফেলাইছে, উধাও করা। তারপর আমি গেছি কোর্টে, কোর্টে গেছি পরে পরে আমারে আবার মনে করে চারিদিক দিয়ে ঘাও করে ফেলাইছে। এক বয়স্ক লোক, তার নাম্বারও আছে আমার কাছে, ওইখানে আছে। আর আরো ওই যে মডেল মডেল, এরা আমার ঘেরাও করে ফেলাইছে, ঘেরাও করা। কেউ আমার খাপড় দেয়, কেউ আমার একটু আদর করার কথা কয়, মানে ঠিক ওই সেটা সিনেমার মতো আর কি। সিনেমা যেমন হয় না, যাই বেশি বাড়াবাড়ি করিস না, আর মা মায়া দুটারে খতম করে ফেলামো। কিন্তু আবার একজনে কয়, খালাম্মা দেন দেন মেরে দিয়া দিব, খালাম্মা এরকম করেন না, মা এরকম করেন না, মানে এরকম সিন, মানে আমি দিশা পাই না। তারপরে আমার দিল ঠান্ডা, আমার গলামলা শুকিয়ে গেছে, আমি ওটা খাইছি। খাওয়ার পরে মনে করেন আমি যাই কেমন হয়ে গেলাম গা। তারপরে আমারে কয়, আপনি মেয়ে যদি চান তাহলে আপনি আর এই কেস কামারিতে যান না, আপনি এখন সাথে দেখা করেন। তারপরে আমার দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পরে আমার পায়ে হাত দিয়ে সালাম করলো, সালাম করা তারপরে কি আপনি মেয়ের আমি দিয়া দিব। আমার মেয়ে আমার ফোন করে করতেছে, মা আমারে ক আমার একটু নিতে তোমার কাছে। কয় আপনার মেয়ের এখন আনা যাবে না, কয়েকদিন পরে দিব। তারপরেও আর আমার মেয়ে দেয় না, এখন পর্যন্ত দেয় নাই। এখন এটিএন নিউজ ওর কাছে গেছিল, ও বলছে আমার মেয়ের কোনো খোঁজ ও জানে না। আমার মেয়ে ও মেরে ফেলছে না কি করছে আল্লাহ জানে। আমার মেয়ের বাবা খাওয়ায়া, ইয়াবা খাওয়ায়া আমার মেয়ের মনে করেন ওরা ধ্বংস করে ফেলে গেছে। আর এই দেশের মানুষ, এই দেশের বড় বড় মানুষ কিছু করতে পারতেছে না।
আপনি বললেন যে এটিএন নিউজ গিয়েছিল এবং বলেছে যে
অস্বীকার করে,
আপনি পরবর্তীতে থানাতে আর যোগাযোগ করেননি? যে
হ্যাঁ, থানাতে লিখে রাখছে তথ্যগত ভুল, মানে ওসি জানে, ডিসি জানে, সবাই জানে, এলাকার মানুষ জানে, ওরা কয় তথ্যগত ভুল।
আপনার মেয়েটাকে সর্বশেষ আপনি কবে দেখেছেন? আপনার মেয়েটা
4 বছর আগে,
4 বছর আগে। এই 4 বছরের মধ্যে আর আপনার মেয়ের সাথে আপনার কোনো যোগাযোগ হয়নি?
আমার বান্ধবদের কি করতে সাল্লাই জানে।
আপনার মেয়ে তো এই যে ছবিগুলো আপনি আমাদেরকে দিয়েছেন, তো একটা মডেল ছিল,
ওরা কি ব্যবসায়ী করতেছে, ইয়োবা খাওয়ায়া ওরা। আমার মেয়ে ওই যে ঐশীর মতো করছে রে, আমার মেয়ে ঐশীর মতো করছে। ঐশীরে যেমন নষ্ট করে বাপ মারে মারা হেলাইলো, আমার মেয়েরে সেরকম করতেছে। আমি কোনো বিচার পাইতেছি না।
আপনার এই যে ছবিগুলো আপনি দিচ্ছেন, আপনার মেয়ের ছবি তো মডেলিং এর ছবি, এই ছবিগুলো আপনার কাছে আসলো কিভাবে?
আমার মেয়ে তো নায়িকা হইতে চাইতোই, বুঝছেন, এটা তো সত্যি কথাই। কিন্তু কথা হলো যে সে নায়িকা হইতে চাইছে, সেটা ঠিক আছে, সেটা নায়িকার মেয়ে, সে তো নায়ক স্টাইল করে ছবি তুলবে। এই ছবি আমার বাসায় থাকতে তুলছে,
এই ছবিগুলো আপনার বাসায় থেকে তোলা? ক্লাস 7 এ পড়া অবস্থায়, কিডন্যাপ হয়েছে ক্লাস 7 এ থাকা অবস্থায়, রাইট?
হ্যাঁ, ওর লম্বা ছড়া, ওর মানে ওই গ্রোথ বেশি। এখন দেখলে আপনি দেখবেন আল্লাহর রহমতে।
ওকে দিয়ে কোনো মিউজিক ভিডিও দেখেছেন?
হ্যাঁ, মিউজিক ভিডিও দেখি না, বিলবোর্ড করছিল, তারপরে বিলবোর্ড নামায় রাখছে আমার দরে। পরে যে আমি ফোন করে থ্রেট মেট করছি, কইছি যে দাঁড়া তো আমি দিম একদিন। এখন আমি ওকে ছেড়ে দেবো না।
This track was downloaded from fusionbd.com.
Me, প্রতিশোধ নিমু, জানেন ও একটা ইবলিস, শুনেন ও বলে নামাজ পড়ে, যে ও আমার সন্তানকে আমার বুক থেকে কেড়ে নিছে, আল্লাহ একদিন ওর সন্তানকে ওর বুক থেকে কেড়ে নিবে। আল্লাহ জানো না, আমি নামাজ পড়ে আল্লাহর কাছে কমু, আল্লাহ তুমি ওর বুকটার ভিতরে থাটা পড়া দিও, আমার এই বুকটা ঝাঁঝরা করে বলাইছে। আমি এখনো ঠিক নাই, আমি ছেলে বাচ্চাটার আমি ঠিক মতো পালতে পারি না, আমার মাঝে মাঝে আমার সব উল্টা পাল্টা হয়ে যায়। আমার বুকটার ভিতরে রক্ত পড়ে, রক্ত ঝরে আমার এই বুকের ভিতর থেকে, জানেন রক্ত পড়ে, রক্ত আমার এই বুকটা ঝালদো হয়ে গেছে।
প্রিয় শ্রোতা, উনি আসলে স্বাভাবিক অবস্থায় নেই। ওনার প্রথম থেকে আপনারা যারা শুনছিলেন তারা বুঝতে পারবেন যে আসলে উনি অপ্রকৃতস্থর মতো কথাবার্তা বলেন এবং উনি আর কিন্তু নর্মাল নেই, এবং প্রথম থেকেই কিন্তু উনি ওইভাবেই কথা বলছিলেন। এখন আমি আবিষ্কার করলাম যে আসলে কেন উনি সিরিয়ালি কথাগুলো বলতে পারেন না।
তারপরে আমার ব্যাংকে মনে করেন 4-5 লাখ টাকা ছিল, ছিল পরে আমার ভাই আমারে বলল কি বাপা এই টাকা দিয়ে টেলারিং দোকান দিলে ভালো হয়, আমার বউ তো টেলারিং কাজ জানে, আপনি কাজ আনতে পারবেন, আপনি তো ফার্স্ট। আমি আবার এমনি চাপতে দোয়ায় ব্যবসা বাণিজ্যে ভালো, আমি মানে মানুষকে কনভিন্স করতে পারি। আমার বউ সেলাই করবে, আমার বউ মাস্টার, আমি তো সেলাই কাজ জানি না, ওর বউ জানে। তা আমি বলে ঠিক আছে, ও সেখানে আমারে মনে করেন যেখানে আমার 10 লাখ টাকার পাওয়ার কথা সেখানে ও 2 লাখ টাকা আমার আনাইলো, আনাইয়া ও কি করলো 10,000 টাকা ও নিয়ে নিল, নিয়া একটা থান ভাঙায় দিল। তারপরে ওর বউ মনে করেন দোকান দেখলো, সব দেখা টেখা নিয়ে ওখানে 50-60 হাজার টাকা নষ্ট করে ফেলাইলো। ওটা ছিল আমার শেষ সম্বল। তারপর জিজ্ঞেস করছে আমার বাইরে, আমি কি রে, এই যে আমার তো এটা শেষ সম্বল, আমার তো আর সম্বল নাই, এটা দিয়ে তো বাঁচতে হইব, আর তো বাঁচার কোনো উপায় নাই। তাহলে তুই দোকানে বসিস না কেন, তোর বউ দোকানে যায় না, কাজ আসে, কাজ নেস না, কারণ কি? এই বউ আমার বেলুন দিয়ে আমার পিটানো, তারপরে রাস্তায় আমার নামায় ফেলাইছে টাইনা, রাস্তা নামে আমার জামা জুমা টাইনা ছিঁড়া ফেলাইছে, মানুষ আমার কাপড় দা ঢাইকা, তারপরে মানুষ আমার ঘরে নিচ্ছে, জানেন কয় পাগল হয়ে গেছে, পাগলাগারতে ভর্তি করে দেয় আমার। তারপরে এলাকার মানুষ পাগলাগারতে ভর্তি করতে দেয় না, এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি তারা দেয় নেই, কইছে না ও পাগল হয় নেই, ঠিকই আছে তোরা অবশ্যই কোনো ভুল করছিস, তোরা কোনো কিছু করছিস, তোরা ভাই বোন, কারণ ভাই বোন দেখিয়া মনে করেন মানুষ বিচার করে না, পুলিশও বিচার করে না, এখন ভাই বোনদের ত্যাগ করে দিছি, এখন কুছি তগো আর লাগবো না, তোরা আমার ভাই বোন না, আমি একা, আমার ছেলের আমি একা এখন বাঁচতেছি।
ত্যাগ করে দেওয়ার পরে আপনার,
তারপরে পরবর্তী টাইমে যখন ওই টাকা শেষ করার পরে, তারপর তো আমার খাওয়ার কোনো অ্যাবিলিটি নেই, ঘর ভাড়া দেওয়ার অ্যাবিলিটি নেই, তখন একটা মসজিদ ঘরের নিচে খোলা দোকান, ওই দোকানে ঘুমাইছি, আর প্রশাসন আমাকে খুব হেল্প করছে, ওরা রংবাজদের বলে দেয় খবরদার, উনি কিন্তু একজন ইম্পর্টেন্ট লোক, ওনাকে কেউ কিছু বলবা না, তোমরা ওই ছেলেরা গাঁজা খায় দাঁড়া দাঁড়া। তারপরে ওইখানে আমার ভাত এনে দিছে না, তো এই ভাত খাইতেছি না, কুকুর আবার এসে মনে করেন ওখানে খাড়াইছে, কুকুরে আমার পেটে এরকম করতে চায়, পরে আমি কুকুরে ভাত দিছি, কুকুরে ভাত দেয় আর আমি খাই, এই অবস্থা করে আমি 2 মাস ওরকম থাকছি। তারপরে মিরপুর মাজারে সারা রাত একদিন বসে রয়েছি।
আপনি তো সেকেন্ড বিয়ে করলেন না, সেকেন্ড বিয়েটা কিভাবে হলো?
এটা হলো এই যে আমার মসজিদ ঘরে থাকলাম এই অবস্থা, তারপরে ওখান থেকে একটা বস্তির ঘরে যা ভাড়া নিচ্ছি 600 টাকার মধ্যে, তো ওই ঘরে আমার বাচ্চার বাবাটা স্মার্ট ছিল, বড় লোক, ভালো ঘরের ছেলে ছিল, শিক্ষিত ছিল, ও তখন ওই আমার সেবা যত্ন করার জন্য খাবার টাবার এনে দিত, কনট্রেনি করতো তো খাবার টাবার এনে দিত, তারপরে বলতো তোমার একটা ভালো ঘরে নিয়ে যাব, তারপরে ও আমাকে ভালোবাসছে, ও বাড়িওয়ালাকে বলছে যে আমি ওনাকে আমি ভালোবাসি, আমার সাথে ওনাকে যদি বিয়ে দিয়ে দেন আপনারা দিতে পারেন। পরে ওই লোকেরা আমাকে বলছে ঠিক আছে তোমরা দুজন বিয়ে করে ফেলো, নাহলে তো মানুষ,
আপনার চেয়ে তো বয়সে অনেক ছোট ছিল,
হ্যাঁ মানুষ খারাপ বলবে, আর আমাকে কেউ দেখে না, মনে করেন আশেপাশে আমি পানি খেলে আমার অবস্থা সিরিয়াস খারাপ, মেয়ের জন্যে মনে করেন আমার নারী শুকিয়ে গেছে, আর আমি বমি করতে করতে মনে করেন মরে যাই, জন্ডিস, তারপরে মনে করেন আমি উঠতে পাই না, মানে মরে যাওয়ার মতো অবস্থা, এফডিসিতে ফোন করছে যে মরে যাচ্ছে আপনাদের নায়িকা, কেউ সারা শব্দ দেয় না, কেউ আমার দেখে না, ওই ছেলেটাই আসে, ওই ছেলেটাই আমার টেনে টেনে মাথায় পানি টানি দেয়, পানি খাওয়ায়, সর্বদেনা খাওয়ায়, ওই আমার সেবা যত্ন করে, তখন ওই সবাই বলছে, তখন আমি বাধ্য হইয়া ওই ছেলেকে আমার বিয়ে করার কথা না, আমি ইচ্ছা করে করি নাই, এটা আমার ইচ্ছার বিরুদ্ধে, হ্যাঁ কি করবো, তারপর আমি বাঁচার জন্য ওকে আমি বিয়ে করছি, কিন্তু বাচ্চা আমি নিতে চাইনি, এটা হয়ে গেছে গা, কিভাবে হয়েছে আমি বলতে পারি না, আমার মনে টনে নাই।
তারপর
তারপর বাচ্চা হয়েছে পরে, তারপরে 4 মাস পরে তো ওই ছেলে মারা গেছে,
তারপরে মারা গেল, যাকে বিয়ে করলেন, কিভাবে মারা গেল,
ওই স্ট্রোক করছিল, ওর হার্ট অ্যাটাক করছিল, এর আগেও দুবার করছিল, তিনবারের সময় মানুষ মরে যায় না, পরে স্ট্রোক করে যে হৃদরোগ আছে না ওইখানে মারা গেছে। মারা যাওয়ার পর ওর দুই বোন আছে, দুই বোনের বিয়ে হয়ে গেছে, আর দুটা বোন আছে, ওর আর ভাইটাই নাই, কেউ নাই। এরপর আমার ইয়া বাচ্চা নিয়ে মানুষের কাছে মনে করেন চায়া চায়া বাচ্চারে দুধ কিনা খাওয়াইছি, মানুষের কাছে স্বাদ চেয়েছি, বিভিন্ন জায়গায় দোকানে টোকানে যা যা বলছি যে আমার বাচ্চাটাকে বাঁচান, এভাবে করে করছি কিছুদিন। তারপরে একটা মেয়ে বুদ্ধি দিল যে তুমি এইভাবে না করে তুমি হকারি করো। তারপরে নদীর পাড়ে থাকছি, মনে করেন ঝড়ই ভাঙ্গা ঘর, ঘরের মধ্যে কোন রকম ওই যে ইট দিয়া টিয়া চাদর টাদর দিয়ে ছিঁড়া ইয়ে টিয়া দিয়া অনেক কষ্ট করে বাচ্চাটা নিয়ে থাকছি। তারপরে এক জায়গায় খাতা সেলাই করছি একটা অফিসে মিরপুরে, তারপরে ওইখানে কিছুদিন থাকছি, তারপরে যে হকারিটা ধরছি।
কত সাল থেকে হকারি ধরলেন?
হকারি এই যে দুই বছরের মতো
হকারি করলেন। এই হকারি করে আপনি কই থাকেন এখন?
এখন ওই যে বস্তিতে থাকি, ওই যে
আর আপনার বাবার সাথে পরবর্তী যোগাযোগ করেন?
আমার আব্বা আম্মা তো কবে মারা গেছে না।
আপনার ভাই বোনেরা কেউ আপনার কোন সহযোগিতা করেনি?
না, আমি ঘুরেছি রাস্তায় ঘুরেছি, যখন মনে করেন যে বাচ্চা যখন একটু বড় হয়েছে আমি বাচ্চা কুলে নিয়ে দোকানে দোকানে কেমনে যাব, মানে ভারী একজন আমার শরীর ভারী না, আমি পারি না। পরে আমি রাস্তায় ঘুরে আসছি গরমের ভিতরে রোদ্রের ভিতরে গত বছর ঘুরে আসছি, বুঝছেন, যে আল্লাহ আমার ছেলেকে পাল্টে দিয়ে দিতে বলে। আমার ভাই বোন বলে কি পাল্টে দিয়ে দেন, মাত্র 500 টাকা জানেন, 1000 টাকা, ভাই 500 টাকা দিলে হয়ে যায়, বোন 500 টাকা দিলে হয়ে যায়, বোন নার্স 15-20 হাজার টাকা ইনকাম করে। আমি নিজে লেখাপড়া শিখাইছি বোনের, ভাইয়ের বউ আমি কাজ শিখাইছি, ভাইয়ের বউ মনে করেন 10-15 হাজার টাকা ইনকাম করে, মাত্র 1000 টাকার লেগে আমার ছেলেকে ওই যে আশ্রমে দিয়ে দিতে বলে।
1000 টাকা দিয়ে কি হবে?
1000 টাকা ঘর ভাড়া দিতে পারে না, আমি চা চা খাইতে পারি কিন্তু ঘর ভাড়াটা দিতে পারে না। আর 1000 টাকা আমার মেয়ের বাবা প্রতি মাসে আমাকে আর কি হেল্প করতো।
মেয়ের বাবা মানে শ্যামল?
হ্যাঁ।
আপনার মেয়ে যখন কিডন্যাপ হলো শ্যামল তখন কি করেছে?
শ্যামল তো ভীতু, ওকে যা ভাগ্যে ছিল, আর আমি কি মানে অসহায়ের মতো, মানে শ্যামল অসহায়ের মতো।
শ্যামল পরবর্তীতে আবার হিন্দু হয়ে গেছে?
না, মুসলমান, এখন মুসলমান পীর ধরছে মুসলমান।
ও এখন কোথায় থাকে?
আর আমার নানা সে দুটা মেয়েকে মুসলমান বানায় বিয়ে দিচ্ছি আমি।
শ্যামল এখন কোথায় থাকে?
মোহাম্মদপুরে থাকে, আমার সাথে দেখা হয় প্রায়।
দেখা হলে কি বলে?
দেখলে বলে কি করবা, ছেলেটারে কেমনে মানুষ করবা, কেমন করবা, কি হয়ে গেল জীবনটা, এরকম হয়ে গেল কেন?
ও কি বিয়ে শাদী করেছে পরবর্তীতে?
হ্যাঁ, ওই বউটা ভালো না।
শ্যামলের নাম্বার আছে আপনার সাথে?
না, নাম্বার দেয় না, কারণ কি আমি একবার ওই যে শ্যামলের বউরে মারতে গেছিলাম, কারণ আমার মেয়ের বলে কি তুমি কি বাপের সাথে ঘুমাইছো, বাপের সাথে মানে মেয়েরে রেখা মহিলা দেশে গেছে, আর মহিলা দেশ থেকে ফিরা আমার মেয়েকে এই কথা কইছে, কইছে পর আমার মেয়ে এসে আমার কাছে কাউন্সিলর কইছে আম্মু আব্বুর সাথে বলে আমি ঘুমাইছি, এই ধরনের কথা কইছে, আমি সহ্য করতে পারিনি, তো বেডিনে মারতে গেছিলাম। এরপর থেকে শ্যামল ভয়ে বাসার ঠিকানা দেয় না আর ফোন নাম্বার দেয় না।
ওকে, ঠিক আছে, এই যে ছেলেটাকে নিয়ে আপনি এখন হকারি করছেন দুই বছর যাবত, এখনো তো তাই করেন তাই না? কি হকারি করেন আপনি, কি করেন?
আমি ওই যে নামাজ শিক্ষা বই বিক্রি করি, হাদিস বিক্রি করি, তারপর ব্রাশ বিক্রি করি, কটন বাট বিক্রি করি, যখন যেটা।
কোথায় হকারি করেন আপনি? বাসে বাসে?
বাসে বাসে, হাইটাও করি অনেক সময়।
আমরা আপনাকে চেনানোর জন্য, আপনি দুই বছর যাবত করেছেন, ঢাকা শহরের অসংখ্য মানুষ আপনাকে চেনে ফেসে, যারা বাসের মধ্যে উঠে হয়তো কখনো আপনার দিকে ফিরে তাকায়ও না, তুচ্ছ তাচ্ছিল্য করে, আপনি একটু জাস্ট আমাদেরকে বলবেন কি বলেন বাসে উঠে? আমরা শুধু একটু শোনা।
না, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে না, ওরা বুঝে আমি একটা ভালো ফ্যামিলি, ওরা আমাকে দেখলে বুঝে কেমন করে যেন অবাক হয়ে যায় এবং ওরা আমাকে সবাই ভালোবাসে।
কি বলেন আপনি বাসে উঠে? মনে করেন
আমার তুচ্ছ তাচ্ছিল্য করে কারা জানেন? হেল্পার গুলো আমার দেখতে পারে না, কিন্তু অন্যরা আমাকে অনেক ভালোবাসে, মানে পাবলিকরা। তারা আমার একটা বই 500 টাকা দাও কিনে নেয়, 1,000 টাকা দাও কিনে নেয়, বাচ্চা মেয়েরা 500 টাকা দাও বই কিনে নেয়। তারপরে আমার বেশিরভাগ ছাত্ররা হেল্প করে, বসতেও দেয়, আন্টি বসেন, তারপর ওরা বলে আন্টি আপনাদেরকে তো এটাতে মানায় না, অনেকেই বলে ওরা মানে বুঝতে পারে আমাকে দেখে আমার।
তাহলে তো খুবই ভালো যে পাবলিক যারা জনতা আছেন তারা খুব ভালো ব্যবহার করছে, খুব ভালো লাগলো আপনার কাছ থেকে শুনে। কিন্তু এই জীবনটা তো আসলে আমরা কেউই প্রত্যাশা করিনি আপনার ক্ষেত্রে, আমাদের একটু বলবেন যে আপনি ওই বাসে উঠে আপনি কি বলেন পাবলিককে বই বিক্রি করার সময়?
আমি বলি বাবারে আমার তো স্বামী নাই, আমার হাজবেন্ড তো মারা গেছে, এখন আমি আমার এই ছেলেটা নিয়ে বাবা বড় বিপদে পড়ছি, আমি তো অন্য কোনো কাজ করতে পারি না, এখন বাবা তোমরা যদি বই কিনো, আপনারা যদি বই কিনেন বাবা তাহলে আমরা বাঁচতে পারি, নাহলে আমরা বাঁচতে পারি না, আমাদের তো যাদের 5,000 কোটি টাকা আছে, যারা 500 কোটি টাকা আছে, তারা তো আমাদেরকে টাকা দেয় না, দিবেও না, এখন আপনারা সাধারণ মানুষ, আপনারা হয়তো অনেক টাকা ইনকাম করেন না কিন্তু আপনারা দিবেন, আপনাদেরই দয়া আছে, আপনারা আমাকে একটু হেল্প করেন, নাহলে আমরা না খেয়ে থাকবো, একথা বলি, তখন ওরা দেয় যার যে অ্যাবিলিটি আছে সে অ্যাবিলিটি অনুযায়ী দেয়। আমি বলি বাবা দিয়ে যা পারেন তাই দেন, আমার আমার কোনো মাইন্ড করবো না, আপনারা ইচ্ছা মতো আমাকে দিয়ে যা পারেন তা যে আমাদের একটু বাঁচান, আমি তো আত্মহত্যা করতে পারতেছি না, আত্মহত্যা করলে তো গুনাহ হবে, আল্লাহ পাপ দিবে, এই জন্য আমি আত্মহত্যা করবো না, এই জন্য আপনারা আমারে সাহায্য করেন, আমার ছেলেটাকে বাঁচান, আমার ছেলেটাকে আমি অনেক বড় হুজুর বানাবো, আলেম বানাবো, ওয়াজ করবে সারা বিশ্বে ওর ওয়াজ শুনবে, কারণ কি আমি গান গাইতে পারি, আমি কণ্ঠ কিভাবে তৈরি করতে হয় আমি জানি, ভয়েস কিভাবে তৈরি করতে হয় আমি জানি, আমার ছেলেকে আমি ভয়েস তৈরি করে মার্কেটে ছেড়ে দিব, পৃথিবী ওর ওয়াজ শুনবে, মানুষ কাঁদবে, আর ওকে আমি আলেম বানাবো এই জন্য ও আমাকে ভালোবাসবে, আর ওকে যদি আমি নায়ক বানাই বা ওরা যদি আমি অন্য কিছু বানাই তাহলে ও আমাকে ভালোবাসবে না, ও বাবা খাবে, ও সিগারেট খাবে, ও নষ্ট হয়ে যাবে, আমি এটা করব না, আমি ওরে আলেম বানাবো।
আপনি ঘুরে ফিরে আপনার কথার মধ্যে ইয়াবা নিয়ে আসছেন, বাবা নিয়ে আসছেন, আপনি কখনো ড্রাগ নিয়েছেন বা এখনো নেন?
না আমি কোনো ড্রাগ নেই না বাবা, আমি ড্রাগ পছন্দ করি না, কারণ আমি সারাক্ষণ ওই যে আল্লাহ বিল্লাহ করি, আমল করি, হ্যাঁ, কিন্তু আমি মাঝে মাঝে ঘুমের ওষুধ খাই।
সেটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে যে আপনি ইনফ্যাক্ট আপনার মনে হয়
ঘুমের ওষুধ না খেলে আমার ঘুম হয় না, আমার তো ঘুম হয় না, আমার তো ঘুম নাই, এখন না ঘুমাইলে আমি সুস্থ থাকবো, আমার বাচ্চা বাচ্চা কেমনে, আমার ডাক্তার এই ওষুধ দিচ্ছে ঘুমের ওষুধ, কোনো খারাপ ওষুধ দেয় নাই, ভালো ওষুধ দিচ্ছে ডাক্তার।
এই নামাজ শিক্ষার বইটা আপনি কোথা থেকে কিনেন?
শাহবাগ থেকে কিনি।
কিনে আপনি দিনে কটা বিক্রি করেন?
এইটা ভাগ্য, সৃষ্টিকর্তার ইচ্ছা, এটা তো আমার ইচ্ছা না, এই যেমন আমি এই যে আমার দুঃখের কথাগুলো বললাম কিন্তু আমি গুছিয়ে কথা বলতে পারলাম না, মানে আমার এটা হলো না, কারণ গুছিয়ে কথা বলতে গেলে অনেক সময় ব্যাপার, এইটা আমি পাচ্ছি না, যেহেতু আমি ব্যর্থ, তো এই যে শ্রোতা তারা যদি আমার জন্য একটু মা লাগে, এই অসহায় মানুষটার জন্য যদি একটু মা লাগে, এই মাটার জন্য যদি একটু মা লাগে, আমার সন্তানের মতো অনেকেই শুনছেন, হ্যাঁ, বা এই বোনটার জন্য যদি কারো মা লাগে তাহলে তারা অবশ্যই আমাকে বাঁচানোর জন্য, আমাকে আমার বাচ্চাটাকে বাঁচানোর জন্য তারা চেষ্টা করবেন, আর যদি মা না লাগে তাহলে তার কিছু করার নাই, কিন্তু মায়াটা তো আল্লাহর তরফ থেকে আসতে হবে, সৃষ্টিকর্তা যদি কারো ভিতরে মায়া দিয়ে দেয় তাহলে তারা আমাকে মায়া করবে, যেমন এক লোক ওই যে মমিন সরকার টিভিতে দেখা, সে আমাকে এই যে এই কদিন আমরা না খেয়ে মরতাম, সে আমাকে হেল্প করছে, এক ইন্ডাস্ট্রির মালিক, ওনার ইন্ডাস্ট্রি আছে, যদি উনি হেল্প না করতেন তাহলে আমরা মা ছেড়ে দুজনেই বিস্তার থেকে তুর্তি পারতাম না, না খেয়ে মরতাম, এই বৃষ্টি বাদলের মধ্যে তো কাজ করা যাচ্ছে না, কাজ করতে পারতাম না, ওনার জন্য আমরা মা ছেড়ে এখন সুস্থ, এই লোককে সারা জীবন আমি মানে কৃতজ্ঞ এবং এই লোকের জন্য আমি নামাজ পড়ে দোয়া করব।
আচ্ছা আপনি একটু বলবেন যে এই যে এত লম্বা একটা সময়, সময়ের পরে আপনি এখন মিডিয়াতে আপনাকে নিয়ে আলোচনা হচ্ছে, মিডিয়াতে আপনাকে নিয়ে রিপোর্ট হচ্ছে, এটা কিভাবে হলো?
এটা হলো ইমরুল শাহেদ নামে একজন সাংবাদিক আছে, উনি আমাদের বাসা আগে যেতেন যখন আমার ইয়াং বয়স ছিল, ফার্স্ট টাইম প্রথম উনি আমার কাভারেজ করেছিলেন, তো ওই ভদ্রলোক খুব ভালো মানে মানুষ হিসেবে ভালো, অনেক সাংবাদিকই আছে কিন্তু সবাই তো একরকম না, ভালো মন্দ মিলিয়েই মানুষ, সব জায়গাতেই ভালো মন্দ মিলিয়ে মানুষ। তো ইমরুল ভাই খুব ভালো একজন মানুষ, স্ট্রেট কথা বলে একটু, উনি আমাকে দেখছে বাসে আমি ওই যে এই বই বিক্রি করতেছি, তখন উনি দেখে, উনি আমাকে দেখে তো চিনতে পারেনি প্রথম, কিন্তু আমি চিনছি পরে, আমি পরিচয় দিচ্ছি যে সামনে যে বলছি ইমরুল ভাই আমি বরসছি, বিপদে পড়ছে এখন কি করব, বাঁচতে হবে। তখন ইমরুল ভাই বলে কি এই অবস্থা তোমার, তুমি এসি গাড়িতে ঘুরতা আর এসি রুমে ঘুমাইতা, আজকে তোমার এই অবস্থা। এই ইমরুল ভাই নিউজ করলো, ইমরুল ভাই নিউজের পরপরে মানে
একের পর এক
একের পর এক
এই নিউজগুলো হওয়ার পরে আপনি কোনো সুফল পেয়েছেন?
হ্যাঁ ওই যে পেলাম, মানে তো আমরা একদিনে মরে যেতাম,
কিছু লোক এসে আপনাকে সাহায্য করছে, কটা টাকা দিচ্ছে, এগুলোই তো, এছাড়া আপনি কোনো সাহায্য পাননি এখন পর্যন্ত?
না মানে এমন কোন সাহায্য পাই না যেটা দিয়ে আমার ছেলেটাকে নিয়ে একটা নিশ্চয়তা, লাইফ নিশ্চয়তা বা একটা শান্তি পাওয়া যায়। এখন আমি শান্তি পাচ্ছি না, কারণ একটা সিকিউরিটি, একটা বাচ্চার জন্য কিন্তু অলওয়েজ একটা সিকিউরিটি মানি রাখতে হয় ব্যাংকে। কেন রাখতে হয়? কারণ বাচ্চারা যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যেতে পারে। আর ডাক্তাররা যে ডাকাত, তারা তো পয়সা ছাড়া তো কিছু বুঝে না। সেদিন যে হাসপাতালে যায় ডাক্তারদের আমি ইচ্ছা মতো গালাগালি করছি যে আপনারা তো পশু, আপনারা তো ডাক্তার না, আপনারা লোক কষাই, তারা মানে কিভাবে যে রুগীদের ঘুরায় আর কি ওষুধ দেয়, কোন রোগ ভালো হয় না বুঝছেন, আর ওষুধ দেয়ও না ঠিক মতো। ওরা মানুষের সেবার জন্য না, ওরা নিজেদের পেট ভরে। আমি একেবারে সত্যি কথা বললাম, আমি নিজে মানে ভুক্তভোগী, আমি এই হসপিটাল গুলোতে যাইয়া যাইয়া আমি ভুক্তভোগী। তারপর আমি কানা দোষী কইছি যে আমি যদি মরেও যাই আমি ভিক্ষা করে আমার পোলারে আমি দরকার হলো যে এই ভালো ডাক্তার দেখামু টাকা দিয়া, তাও তোমাদের হাসপাতালে আমি আসবো না, বোঝা দিয়ে আসছি।
প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই এই পর্যায়ে। ছোট্ট একটা বিরতির পর আমরা বনশ্রীকে নিয়ে ফিরে আসবো এবং বনশ্রীকে আমরা প্রশ্ন করতে চাই যে হ্যালো 8920 তে সে কেন আসলো, এবং একই সাথে বনশ্রী নিজে থেকে মনে করে কিনা যে তার জীবনে কোনো ভুল আছে কিনা বা কোনো অন্যায় সে করেছিল কিনা যার কারণে আজকে তার এই অবস্থা। আমরা বনশ্রীর কাছ থেকে পুরো ব্যাপারটা নিয়ে একটু জানবো, তবে তার আগে বলতে চাই আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে বনশ্রীকে দেখার জন্য, বনশ্রীর মেয়ের একটা ছবি, যে ছবিটা নিয়ে সে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় তার মেয়েকে ফিরে পাবার জন্য, যে মেয়েটি কিডন্যাপ হয়েছে তার ভাষ্য মতে, সেই একটা ছবি আমরা দিয়ে দিচ্ছি ফেসবুকে, আপনারা চাইলে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি hello8920 মেম্বার হয়ে যাবেন। আপনি আরজে কিবরিয়া নামেও পেজটি খুঁজতে পারেন, RJ SpaceKEBRIA। আবারও বলি RJ SpaceKEBRIA। এটা দিয়ে খোঁজ করলে আপনি দেখবেন যে পেজটিতে 370,000-এর কাছাকাছি মেম্বার রয়েছে সেই পেজটি হচ্ছে আমাদের hello8920 পেজ। ওই পেজটিতে গিয়ে আপনি লাইক দিলে আমাদের মেম্বার হয়ে যাচ্ছেন। প্রিয় শ্রোতা, আপনি যদি এখানে এসে আপনার জীবনের গল্প বলতে চান, সেক্ষেত্রে যেটা করতে হবে আমাদের ফোন নাম্বারটিতে ফোন করে আপনার জীবনের গল্পের সারাংশটুকু বলতে হবে, তবে অবশ্যই আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলতে হবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলি 9115668। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একটু পরে আবারও ফিরব। প্রিয় শ্রোতা, বিরতির পর আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি hello8920 তে। আর জি কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। আমরা আজকে বনশ্রীকে এখানে হাজির করেছি। বনশ্রী এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা এবং তার ভাগ্য আজকে ফুটপাত। সে কোন রকম বেঁচে থাকার জন্যে দিন এনে দিন খায় এবং সে রাস্তার হকার। কেন এরকম ভাগ্য, কি হলো তার জীবনে, একের পর এক উঠে এসছে এখন পর্যন্ত, কেমন আছে বনশ্রী সেটা নিয়ে নতুন করে প্রশ্ন করার কোনো সুযোগ নেই, তবে এখনো কিছু জিনিস জানার বাকি, সেগুলো আমরা জানবো। তবে তার আগে বলতে চাই প্রিয় শ্রোতা, আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে বনশ্রীকে দেখার জন্য, বনশ্রীর সেই সময়কার ছবির পোস্টার থেকে শুরু করে যাবতীয় ডকুমেন্টস আমরা আমাদের ফেসবুকে একের পর এক পোস্ট করেছি, আপনি চাইলে ওখানে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি ডাব্লিউ 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 ডট facebook.com/hello8920 ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। আমরা ফিরতে চাই বনশ্রীর কাছে। বনশ্রী, যে প্রশ্নটা আমি বিরতি নেবার আগে আপনাকে করছিলাম যে আপনার কি মনে হয় আপনার কোন ভুলের কারণে আজকে এখানে আপনি এই অবস্থায় আপনি?
আমি যদি আমার ভুলের কথা বলি, অনেক শ্রোতা আমাকে ভুল বুঝতে পারেন যে সে ঠিক বলছে না। অনেকে আমাকে হয়তোবা আমাকে মানে একটু অন্যরকম চোখে দেখতে পারেন, কিন্তু একটা সত্যি কথা বলি, সেটা হলো কি জানেন, ফার্স্ট টাইম আগে নিজের জীবন সাজানোর জন্যে চেষ্টা করা উচিত একটা মানুষের। ভাই বোন এদেরকে নিয়ে ভাবা উচিত না, কারণ আমি যে ভুলটা করছি যে আমি চিন্তা করেছিলাম যে আমার ভাইয়ের বউকে কাজ শিখাইলে সে আমাকে অন্তত একটা দোকান করে দিলে 50-50 করে আমাকে সে দেখবে, কিছু টাকা সে আমাকে দেবে, সে কিছু টাকা নিবে। বোনটাকে লেখাপড়া শিখাইলে অন্তত একটা ফ্ল্যাট ভাড়া নিলে আমাকে একটা রুমে থাকতে দিবে, এটা ছিল আমার স্বপ্ন। মেয়েটাকে লেখাপড়া শিখাইলে মেয়েটা আমাকে অন্তত একটা রুমে থাকার ব্যবস্থা করে দিবে বা আমাকে কিছু হলো খাওয়াবে। প্রত্যেকটা মানুষই কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য কিছু করে, কিছু না কিছু পাওয়ার আশায়, ভালোবাসা পাওয়ার আশায়, বেঁচে থাকার আশায়, এই আশাগুলোতেই করে। কিন্তু আমি সেই আশাতেই আমার ননাসের দুটা মেয়েকে মুসলমান বানায় বিয়ে দিয়েছিলাম, ওদের অনেক বড় লোক ঘরে বিয়ে দিছি। আমার আশা ছিল যে ওরা আমার পাশে এসে দাঁড়াবে, আমার আপদ বিপদে আমার আমি ওদের পাশে দাঁড়াবো, এরকম আমার ওদেরকে নিয়ে একটা স্বপ্ন ছিল যে আমরা সবাই মিলে একসাথে আমরা কিছু করব এবং ভালো কিছু করব। আমাদের মধ্যে কোয়ালিটি ছিল, কিন্তু আমার ভাইয়ের বউ আর আমার বোন হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে আমার আভিজাত্য দেখে, আমার হাইফাই লাইফলিট দেখে, ওরা সহ্য করতে পারে নাই। আমাকে সবাই প্রশংসা করে, এটা ওরা সহ্য করতে পারে নাই। আমি অলরাউন্ডার একটা মানুষ ছিলাম, আমি কবিতা আবৃত্তি করতে পারতাম, আমি ভালো গান গাইতে পারতাম, আমি ভালো নাচতে পারতাম, আমি ভালো অভিনয় করতে পারতাম, আমি ভালো কথা বলতে পারতাম গুছিয়ে, এগুলো ওদের ভালো লাগেনি। এবং মানুষ আমাকে অনেক লাইক করতো, এইগুলো ওদের ভালো লাগেনি, যার জন্য ওরা আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে, আমাকে একা করে নিঃসঙ্গ করে দিছে আমার অনেকটা বছর। আমার ভাইয়ের বউ আমার ভাইকে কেড়ে নিচ্ছে, আমাকে ধ্বংস করে দিছে, ওরা হিংসা করে। একদিন এই দুনিয়াতে ওদের বিচার না হলেও ওই পৃথিবীতে ওদের অবশ্যই বিচার হবে। এবং আমি আল্লাহর কাছে বলি, যে আল্লাহ তুমি সব জানো, মানুষ কিচ্ছু জানে না, এই শ্রোতারা কিচ্ছু জানে না। আমি তাদেরকে হয়তোবা বুঝিয়ে বলতেও পারছি না যে আমার বুকের ভিতরে কত যন্ত্রণা, কত জ্বালা, আমি একা কিন্তু জীবন কাটাচ্ছি, আমার একটা বাচ্চা নেই, আমার বাচ্চাটা মামার বাসায় যেতে পারে না, মামার ঘরে ঢুকতে পারে না, একটা মামা খালার বাসায় যেতে পারে না, খালার ঘরে ঢুকতে পারে না, অথচ এদেরকে আমি জীবিকা দিছি। একটা মানুষকে ভিক্ষা না দিয়ে তাকে যদি জীবিকা দিয়ে তাকে যদি দাঁড় করে দেওয়া যায়, একটা মানুষকে যদি কর্ম দিয়ে তাকে দাঁড় করে দেওয়া যায়, এটার চেয়ে বড় কিছু নাই। আমি আপনাদেরকে গুছিয়ে কথা বলতে পারছি না, আমি একটা সময় অনেক গুছিয়ে কথা বলতে পারতাম, কিন্তু আমার গুছানো কথা বলা এখন আর হচ্ছে না। বস্তিতে থেকে থেকে আমি যেন কেমন হয়ে গেছি, চেঞ্জ হয়ে গেছি। তবে আপনারা আমাকে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে রহমত নাজিল করে। মানুষ আমার উপর অত্যাচার করছে, আমার আত্মীয় স্বজন আমার উপর অত্যাচার করছে, বিশেষ করে আমার বোন আর ভাই। আমি ভাইয়ের বউর কথা বাদ দিব, ভাই বোন হয়ে কিভাবে আমার উপরে এত বড় অত্যাচার করলো, এটা আমি ভেবে কুল পাই না। জানেন আমার কিছু মনে হয় ওরা মনে হয় আমার আপন ভাই বোন না, মাঝে মাঝে আমার সন্দেহ লাগে, আমি বলিও যে ওরা আমার আপন ভাই না, গেল এটা। আরেকটা কথা বলবো, দেখেন সেরা কি নামাজ পড়ে পাচুক্ত, সেই লোক কিভাবে আমার সন্তানকে কেড়ে নিল, মায়ের বুক থেকে কিভাবে সন্তানকে কেড়ে নিয়ে চারটা বছর মার এই বুকে হাহাকার করে দেয়, সে কি মানুষ, ওর নামাজ কালাম কি কাজে লাগবে, আপনারাই বিবেচনা করে দেখবেন। ও কি ও সম্পর্কে আপনারা জানার চেষ্টা করেন, আসলে ও কিসের ব্যবসা করে এবং ও কি করে খায় এবং ও আসলে কি সত্যিকারই মুসলমান কিনা। একটা সত্যি মুসলমান কখনো তার মার বুক থেকে সন্তানকে কেড়ে নিয়ে এইভাবে রেখে দিবে না। আমি 10 মাস 10 দিন পেরে ধরছি, আমার অনেক কষ্টের সন্তান। আপনারা যারা মা বাবা আছেন, যারা আপনারা সন্তানরা আছেন, আপনারা একটু চিন্তা করেন যে মা ছাড়া একটি সন্তানের কেমন লাগতেছে। আর আমার ভিতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, প্রতিটা মুহূর্তে আমি ঘুমাতে পারি না, আমি ঘুমের ওষুধ খেয়ে আমাকে ঘুমাতে হয়, আমার কিচ্ছু করার নেই। আর যদি আমি এটা না করি, আমার এই ছোট ছেলেটাকে আমি বাঁচাতে পারবো না। এখন আমার এই ছোট ছেলেটাকে বাঁচানোর জন্য আমি যুদ্ধ করতেছি। আপনারা দোয়া করবেন আমার এই ছোট ছেলেটাকে যেন আমি বাঁচিয়ে রাখতে পারি, আমার মেয়েটা যেন বেঁচে থাকে দুনিয়াতে। আমার এখন ভয় হচ্ছে ওরা কি আমার মেয়েটাকে মেরে ফেললো, নাকি আমার মেয়েকে ড্রাগ দিয়ে, ওরা ইয়োবা দিয়ে, বাবা দিয়ে, ওরা ইঞ্জেকশন দিয়ে, প্যাথিডিন দিয়ে আমার মেয়েটাকে কোনো ফ্ল্যাটে রেখে ক্রাইম করাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে ওরা কোনো জায়গায় রেখে উচ্চ শ্রেণীর কোনো লোকজন দিয়ে ওরা ক্রাইম করাচ্ছে আমার মেয়েটাকে। আমি আমার মেয়েটাকে দেখতে চাই, আপনারা যদি একটু সহযোগিতা করেন, এগিয়ে আসেন, আপনাদের মধ্যে অনেকের ক্ষমতা আছে, আপনারা অবশ্যই আমার মেয়েটাকে আমার বুকে ফিরিয়ে এনে দিতে পারবেন। এবং আমি দেখতে চাই আমার মেয়েটা কেমন আছে, কোথায় আছে, কি অবস্থায় আছে, সে কি ভালো লাইফ লিড করতেছে নাকি সে অন্ধকারে লাইফ লিড করতেছে, আমি এটা জানতে চাই, দেখতে চাই। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সব পারেন, আপনারা জনগণ যদি একসাথে হন, সাংবাদিক ভাইরা যদি আপনারা যদি এটা নিয়ে লড়াচড়া করেন, অবশ্যই আমার মেয়েটাকে আমি ফিরে পাবো, এটা আমার আবেদন। আর আমাদেরকে বাঁচান, আমাদেরকে আর্থিক অবস্থা আমাদের খুব খারাপ, আমার আমার ছেলেটা এবং মেয়েটার জীবন ভিক্ষা চাই আপনাদের কাছে, আমার মেয়ের জীবন, আমার ছেলের জীবন আমাকে ভিক্ষা দেন। আমার এই পৃথিবীতে স্বামী নাই, কিচ্ছু নাই, দেখেন আমি সারাটা জীবন নিঃসঙ্গ কাটিয়ে আসছি, আমি সারাটা জীবন আমি স্বামী পাই নাই, আমি কোনো শখ আহ্লাদ করতে পারি নাই, আমি একাকিত্ব জীবন কাটিয়ে আসছি। অনেক সাংবাদিক ভাইরা জানেন আমি কোনো সঙ্গী নিয়ে ঘুরি নাই, আমি কোনো ক্রাইম করি নাই। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমাকে একটু মায়া করেন, একটু ভালোবাসেন, আমাকে একটু দয়া করেন আপনারা। আমি আর কি বলবো, আমার আর কিছু বলার নাই, আপনাদের কাছে আমার আর কিছু বলার নাই। আপনারা একটু দেখেন ওকে, ও এরকম ভাবে আমার বুক থেকে আমার সন্তানকে ছিনিয়ে নিয়ে ও এখন অস্বীকার করতেছে কেন? আমার সন্তানকেই তাহলে ও মেরে ফেললো, না আমার সন্তানকে ও কি করছে আমি জানতে চাই, আমি আমার সন্তানকে দেখতে চাই, আমার সন্তানটাকে আমার সামনে একটু দেখান আমাকে।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে বনশ্রীর জীবনের গল্প, এবং এই গল্পের শেষ কোথায় আমরা জানি না। বনশ্রী শেষ হয়ে গেছে, বনশ্রী শেষ হয়ে গেছে ইন দ্য সেন্স যে বনশ্রী আসলে তার নাম নয়, বনশ্রী ছিল সিনেমাতে তার দেয়া নাম, এবং সেই বনশ্রীকে যারা এখন ফেসবুকে দেখছেন তারা বুঝবেন যে আসলে বনশ্রী শেষ হয়ে গেছে। সোহরাব রুস্তমের সেই বনশ্রী এখন আর নেই, সেই বনশ্রী হারিয়ে গেছে, কিন্তু বনশ্রীর আড়ালে যে মানুষটি বড় হয়েছে, আসল নাম, আপনার আসল নামটা কি ছিল বলবেন?
আমার আসল নাম শাহিনা আক্তার।
এই শাহিনা আক্তার সে এখনো বেঁচে আছে, এবং বেঁচে আছে একজন মা হিসেবে, একজন দুঃখী মানুষ হিসেবে, বস্তিতে নিদারুণ জীবন যাপনকারী একজন মানুষ হিসেবে। এবং সেই মানুষটি যে কথাগুলো শেষে বলে গিয়েছে, সেই কথাগুলো যদি শেষ পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পারি, আমরা যদি সত্যি সত্যি তার সন্তানটিকে তার কাছে ফিরিয়ে নিয়ে আনতে পারি। আমরা জানি না কার কাছে আছে, কিভাবে আছে, কে করেছে, সেটা তো প্রমাণ করবে আইনি সংস্থা, সেটা তাদেরই দায়িত্ব। কিন্তু গণমাধ্যমের যে ভূমিকাটা ছিল সেই জায়গাটা থেকে হ্যালো 8920 সেই ভূমিকাটা পালন করেছে, অনেকেই করেছেন। কিন্তু কি আমরা পারবো শেষ পর্যন্ত তার সন্তানকে তাকে ফিরিয়ে দিতে, কিংবা তার সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে দিতে? সেই প্রশ্নটা রেখেই আমরা তার জীবনের গল্পটা শেষ করতে চাই। যারা আমাদের বনশ্রীকে দেখতে চান, বনশ্রীর মেয়েকে দেখতে চান, বনশ্রীর বর্তমান ছেলেকে দেখতে চান, স্টুডিও পিকচার দেখতে চান, ডকুমেন্টস গুলো দেখতে চান, আমরা আজকে অনেকগুলো ছবি দিয়েছি আমাদের ফেসবুকে একের পর এক, সব ছবিগুলো আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। facebook.com/hello8920 ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। বনশ্রী, যে সাংবাদিক আপনার সাক্ষাৎকার নিয়েছিল সেই সাংবাদিকের নাম্বার কি আপনার কাছে আছে? আচ্ছা, প্রিয় শ্রোতা, আমরা এই মুহূর্তে সেই সাংবাদিকের সাথে যোগাযোগ করব। আমরা বনশ্রীর কাছ থেকে জেনেছি যে বনশ্রীর আগের জীবন সম্পর্কে সে জানতেন। আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব যে বনশ্রী এতক্ষণ ধরে যা বলল সেগুলো কতখানি সত্য। এই কাজটি করছে শাকিল।
ইমরুল জাহিদ সাহেব বলছেন?
হ্যাঁ
ইমরুল সাহেব। ইমরুল ভাই, আমার নাম হচ্ছে শাকিল, আমি এবিসি রেডিও থেকে বলছিলাম।
ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ।
আমি একটু জানতে চাচ্ছি ইমরুল ভাই যে বনশ্রীকে আপনি কবে থেকে চেনেন?
বনশ্রীকে আমি চিনি প্রথম ছবি থেকেই। তাকে যখন নাকি ফারুক ঠাকুর সাহেব প্রডিউসার তাকে ছবিতে নিল, এরপরে স্বাভাবিকভাবেই তখন একটা রীতি ছিল যে যারা যেসব প্রডিউসার বা ডিরেক্টর তারা নতুন কাউকে আনলেই সাংবাদিকদের সাথে পরিচয় করিয়ে দিত এবং পাবলিসিটিটা চাইতো। তো আমাকেও সেভাবে ওই ডেকে নিয়ে গুলিস্তানের অফিসে, পরে তার বাসায় আমাকে নিয়ে গেছিল, নিয়ে আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল। তখন আমি আনন্দ বিচিত্র সময় আমি তাকে নিয়ে একটা প্রচ্ছদ লিখেছিলাম সৌরভ রুস্তমকে কেন্দ্র করে। এগুলো শুরু।
ওনার সম্পর্কে আপনি কি কি জানতেন? বনশ্রী, ফারুক ঠাকুর, এই যে সম্পর্ক, এই ব্যাপারগুলো নিয়ে আপনি আসলে কি জানতেন একটু আমাদেরকে যদি বলতেন।
ফারুক ঠাকুরের সঙ্গে তার একটা খুব ভালো সম্পর্ক ছিল। ফারুক ঠাকুর ছিল হলো প্রডিউসার, প্রডিউসারের সঙ্গে একটা হিরোইনের যে সম্পর্ক থাকা দরকার তার থেকে গভীর ছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই।
আমি যেটা জানতে চাচ্ছি যে কতদিন ধরে আপনি ওনাদেরকে একসঙ্গে দেখেছেন, কিংবা আপনি কি জানেন যে সম্পর্কটা ভেঙে যাওয়ার কারণ কারণ প্রসঙ্গে?
ওরা যে চলাফেরাটা করতো বা তাদের যে আন্তরিক রিলেশনটা সেটা আমরা শুনতাম বাইরের থেকে। আমাকে দেখিয়ে তো আজকে সেটা মেনটেন করবে না, করবে কি
কখনোই না।
হ্যাঁ, আমাদেরকে বিভিন্ন সূত্রের উপরে ভিত্তি করে সেখান থেকে সেই সংবাদগুলি সংগ্রহ করতে হতো। হয়তো রসিকতা করতাম মাঝে মধ্যে, আপনার বান্ধবীর খবর কি এই সেই, আমরা রসিকতা করতাম। তারপর হাসতো, মুখমুখকে হাসতে, কিংবা তার সাথে তাকে বিয়ে করেছে, এ ধরনের কথা আমাদেরকে কখনো বলতো না। যেটা শেষ পর্যন্ত আমরা জেনেছি গুলশানের একটা জমিকে কেন্দ্র করে পালিয়ে যান বনশ্রীকে দেখে ফারুক ঠাকুর, তো ওখান থেকেই বনশ্রীর পিছনে পড়াটা শুরু হয়।
আচ্ছা, সম্প্রতি আপনি তাকে কোথেকে আবিষ্কার করলেন এই সম্পর্কে একটু বলেন, কিভাবে পেলেন?
আমি মোহাম্মদপুর থেকে বাসে করে প্রেস ক্লাবের দিকে আসতেছিলাম, একটু অন্য মানুষ ছিলাম। তো হঠাৎ করে একটা নারী কণ্ঠ আমার কাছে, নারী কণ্ঠটা একটু পরিচিত মনে হলো, ঘুরে তাকালাম। তাকে দেখি যে বোরখা পরা একটা মেয়ে, মেকআপ নেই, নামাজ শিক্ষা বই বিক্রি করতেছে। তাকে দেখার চেষ্টা করতেছি এবং চেনার চেষ্টা করতেছিলাম। তো হঠাৎ করে তার চোখটা আমার দিকে পড়ে গেছে, পড়ে যাওয়াতে সে আমাকে দিকে হঠাৎ থেমে গেল। তার বক্তৃতাটা সে আমার কাছে আসলো, কাছে এসে বললো যে হ্যাঁ আমি বনাচ্ছি। কি করে যেন বুঝতে পারলো যে আমি ওটা আবিষ্কার করার চেষ্টা করতেছি, বলে সে নেমে গেল। পরে আমি এফবিসিতে শিল্পী সমিতিতে গিয়ে তার টেলিফোন নাম্বার জোগাড় করে পরে তার সাথে আমি যোগাযোগ করি।
আচ্ছা আচ্ছা, তারপরে আপনি এই পত্রিকাতে রিপোর্ট করেন?
হ্যাঁ পত্রিকা, হ্যাঁ হ্যাঁ।
জি ঠিক আছে, ইমরুল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে কষ্ট করে সময় দিলেন।
আপনাকেও ধন্যবাদ, আপনার হ্যালো 8920 শ্রোতা যারা আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি।
অনেক ধন্যবাদ শাকিল, এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি বনশ্রীকে নিয়ে রিপোর্ট করা, প্রথম রিপোর্ট করা সাংবাদিক ইমরুলকে। প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমরা ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কথা বলতে চাই, এবং ইলিয়াস কাঞ্চন ছিল সোহরাব রুস্তমের, সোহরাবের ভূমিকা অভিনয় করা নায়ক সেই মুহূর্তে, এবং তুমুল জনপ্রিয় সে। ইলিয়াস কাঞ্চনকে নিয়ে প্রথমেই কথা বলেছে বনশ্রী, এবং বনশ্রী সম্পর্কে তিনি কি বলেন আমরা এই মুহূর্তে শুনবো শাকিলের কাছ থেকে। আমরা আবারও যাচ্ছি শাকিলের কাছে। শাকিল,
কাঞ্চন ভাই, আমার নাম হচ্ছে শাকিল, আমি এবিসি রেডিও থেকে বলছিলাম। বনশ্রী সম্পর্কে আপনি কোনো কিছু আমাদের শ্রোতাদের যদি দু একটা বাক্য বলতেন আর কি।
বনশ্রী যেহেতু একদম নতুন নায়িকা ছিলেন এবং সেই ছবির পরিচালক যিনি ছিলেন তিনি অত্যন্ত নাম করা বাংলাদেশে এবং আমার পছন্দের একজন পরিচালক মমতাজ আলী সাহেব, যিনি অনেক সুপার সুপার হিট এবং অনেক সুন্দর সুন্দর ছবিগুলো তৈরি করেছেন। তো সেই পরিচালকের ছবিতে উনি যখন নায়িকা হলেন উনি যখন ওনাকে কাজ করেছেন আমি কিন্তু আর অন্য কোনো কিছু চিন্তা করি না, এবং গল্পটা যেহেতু সোহরাব রুস্তম সেহেতু গল্পের প্রতি আমার একটা আলাদা একটা ইয়ে ছিল, সেই কারণে আমি এই ছবিতে তখন তার সঙ্গে আমি অভিনয় করা। এই ছবির সুবাদে অভিনয় করতে গিয়ে স্টুডিওতে যতটুকু কথা বলা, এর বাইরে কিন্তু তার দেশ কোথায়, তার ক্যারেক্টার কি, এই সমস্ত জিনিসগুলো আসলে জিজ্ঞাসা করা যায় না। এর পরবর্তী সময়ে ছবিটা যখন রিলিজ হলো যতটা আশা করার নেতৃত্ব সেই রকম পপুলারিটি ছবিটি কিন্তু পায়নি। না পাওয়ার পরে চলচ্চিত্রে যতটা ডাক আসা উচিত ছিল আমার মনে হয় যে সেরকম ডাক বোধ তার অন্যান্য প্রডিউসারদের কিংবা ডাইরেক্টরদের মাধ্যমে তার কিন্তু আসে না সেরকম। পরবর্তী সময় প্রডিউসার খুনের মামলা বোধহয় জড়িয়ে গিয়েছিলেন, পরবর্তী সময় ছবি বোধহয় নির্মাণ করতে পারেন নাই, নায়িকার উন্নতির জন্য একটা মানে বাধাগ্রস্ত হয়েছে আমি মনে করি আর কি।
কাঞ্চন ভাই, এখন উনি খুব কঠিন দরিদ্রতার মধ্য দিয়ে দিনাতিপাত করছেন, তো সেই ক্ষেত্রে মানে আপনার ওনার জন্য কোনো পরামর্শ?
ওনার জন্য তো এখন আর পরামর্শ দেওয়ার মতো কিছু নয়। যে সময়টা উনি চলচ্চিত্রে এসেছিলেন, যে সময়টা নারী করেছিলেন, সেই সময়টা কিন্তু আসলে পরামর্শ দেওয়ার কথা ছিল। এখন যে জায়গায় উনি গিয়েছেন সেই জায়গায় তাকে হেল্প করার বিষয় আছে। কোন পরামর্শ দিয়ে কোনো কিছু তার পরিবর্তন আনা সম্ভব না।
লক্ষ লক্ষ যারা শ্রোতা রয়েছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন।
শুধু চলচ্চিত্র অভিনেতা নেই, আমি একজন সড়ক দুর্ঘটনা যাতে মানুষের ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকটাই আমি এখন সবচেয়ে বেশি আমি গুরুত্ব দিই। এই অনুষ্ঠান শুনছেন তাদেরকে আমি আগামী ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, এবং সেই সঙ্গে ঈদ যেন আনন্দের সঙ্গে করতে পারি সেইভাবে আমরা রাস্তায় চলাচল করব, গাড়ি ঘোড়া ব্যবহার করবো, এবং চালককে যদি বেপরোয়াভাবে গাড়ি চালায় চালকটাকে বুঝিয়ে যেন আমরা বলি যে ভাই আপনি ঠিক মতো গাড়ি চালান।
কাঞ্চন ভাই, অনেক অনেক ধন্যবাদ আমাদের এবিসি রেডিওর পক্ষ থেকে, আমাদের হ্যালো ইট নিনজুজুরো টিমের পক্ষ থেকে।
আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং এই এবিসি রেডিওর সঙ্গে যারা যারা সম্পৃক্ত আছেন সকলকে আমার আগামী দিনের শুভেচ্ছা রইল।
ওকে, আমরা ইলিয়াস কাঞ্চনের মূল্যবান মতামত জানলাম। বনশ্রী, আমরা আপনার জীবনের গল্পটা হ্যালো ইট নাইন টু জিরোতে শেষ করতে চাই। আপনার আপনি বরাবরই বলছিলেন যে আপনি গান জানেন, আপনি গান করেন, আপনি যদি আমাদেরকে আমাদের শ্রোতাদের জন্য একটা গান করে শোনাতেন।
আমি অনেকদিন প্র্যাকটিস করি না গান, একটা মানে এমন বিষয় সেটা হলো প্র্যাকটিস করতে হয়, রেওয়াজ করতে হয়। তা আমি অনেকদিন রেওয়াজ করি না, প্রায় তিন চার বছর যাবৎ তো রেওয়াজ করি না। তারপরে আমি আপনাদেরকে একটা গান শোনাতে চাই, আমার কষ্টের গান। আর আমি আগামীতে একটা ক্যাসেট বই করতে চাই, শুধু আমার কষ্টগুলো প্রকাশ করার জন্য গানের মধ্য দিয়ে আমার ক্যাসেট বের করার একটা ইচ্ছা আছে। যদি কোনো দয়ালু বাবা, কোনো দয়ালু ভাই আমাকে হেল্প করে তাহলে হয়তো আমি বের করতে পারবো ক্যাসেট, এছাড়া আমার পক্ষে হয়তো বা সম্ভব না। তো আমি কি শুরু করব?
জি, শুরু করুন।
আমা সোনার ময়না পাখি, কোন দেশে তে গেলা উইরা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি, সোনা বরুণ পাখি রে আমার কাজল বরুণ আখি, দিবানিশি মন চায় রে পাখি রে, দিবানিশি মন চায় রে একবার যেন দেখি রে আমার সোনার ময়না পাখি, যাইবা যদি নিঠুর পাখি ভাষায় মোর আখি, এ জীবনে যাবার কালে রে পাখি রে, জীবনে যাবার কালে রে একবার যেন দেখি রে আমার সোনার ময়না পাখি, কোন দেশে তে গেলা হুইরা রে, আমার সোনার ময়না পাখি, এটা আমি আমার মেয়ের কে উদ্দেশ্য করে গানটা গাইলাম। আমি আরেকটা ছোট্ট ছোট্ট দুই লাইন গান গাবো আমার মেয়েকে উদ্দেশ্য করে। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই, মা জননী নাই রে যাহার ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। তুমি যখন থাকবে না মা তখন আমার হবে কি, সুখে থাকি দুঃখে থাকি তাহার আসবে যাবে কি, তাই বলে মা তোমার মতো আপন কেহ নাই, মারে মায়ের মতো আপন কেহ নাই, মা জননী নাই রে যাহার ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই।
একুল ভাঙে নদীর খেলা, একুল ভাঙে ফুল ঘরে নদীর খেলা, সকাল বেলা আমি দেবাই, এই তো বিধির খেলা, একুল ভাঙে ফুল গড়ে এই তো নদীর খেলা। সেই নদীর ধারে কোন ভরসা, বাঁধলি বাসা সুখের আশায়, যখন ধরল ভাঙন পেরিনে তুই, ধরল ভাঙন পেরিনে তুই, পারে যাবার খেলা এই তো বিধির খেলা, রে ভাই এই তো নদীর খেলা, একুল ভাঙে ও ফুল গড়ে এই তো নদীর খেলা। এই দেহ ভেঙে হয় রে মাটি, মাটিতে হয় দেহ যে কুমোর করে সেই দেহতা খোঁজ নিল না কেহ, হায় রে খোঁজ নিল না কেহ, এই দেহ ভেঙে হায় রে মাটি, মাটিতে হয় দেহ যে কুমোর গড়ে সেই দেহতা খোঁজ নিল না কেহ, হায় রে খোঁজ নিল না কেহ। রাতে রাজা সাজে নাট মহলে নাট মহলে দিনে ভিক্ষা মেগে পথ চলে, দেশে শ্মশান ঘাটে গিয়ে দেখে, শ্মশান ঘাটে গিয়ে দেখে সবাই মাটির ঝেলা, বিধির খেলা রে ভাই হব নদীর খেলা, এ কুল ভাঙে ও কুল গড়ে, এ নদীর খেলা এ কুল ভাঙে রে ভাই, এই তো বিধির খেলা রে ভাই, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা।
আমরাও ঠিক সেটাই বলতে চাই, নদীর একুল ভাঙে তো একুল গড়ে, এটাই নদীর খেলা এবং এটাই হচ্ছে জীবন। এই জীবন খুবই দুর্বিষহ, কখনো কখনো হাঁপ ছেড়ে বাঁচার মতো, কখনো কখনো একেবারে কি বলবো ভাষাহীন জীবন যেটাকে বলা চলে, তেমনি একটা জীবন আজকে আমরা এখানে খুঁজে পেলাম। অনেক অনেক কমেন্টস চলে এসছে ফেসবুকে, বিশেষ করে যারা দেখতে চান আমার মনে হয় তাদের একবারের জন্য হলো ঢু মারা উচিত এবং গিয়ে মেম্বার হয়ে যাওয়া উচিত। মাসুম বিল্লাহ মাহমুদ লিখেছে, কিবরিয়া ভাই ভাবা যায় বাংলাদেশ, বাংলাদেশ আর একজন নায়িকার এরকম করুণ অবস্থা, ভাবা যায় এবং ভাবলে আরো বেশি অবাক হবেন যে শুধুমাত্র বনশ্রী না, এরকম আরো অনেকেই আছেন যারা টেলিভিশনে অভিনয় করেছেন দীর্ঘদিন যাবৎ, যারা সিনেমাতে অভিনয় করেছেন হয়তো নায়িকার চরিত্রে করেনি পার্শ্ব চরিত্র করেছেন, এবং সেই জহির রায়হানের ছবি থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত তুমুল দাপট ছিল একসময় পর্দাতে, সেই সব মানুষের ঘরে একটা টেলিভিশন পর্যন্ত নেই, এরকম একজনকে আমরা পেয়েছি। আমি যার গল্প করছি তাকে নিয়েও পত্রিকাতে রিপোর্ট হয়েছে, কিছুদিন আগে আমি তাকে টেলিভিশনে একটা ইন্টারভিউ করেছিলাম। হ্যাঁ, এটা দিস ইজ কল হার্ড রিয়ালিটি। পারভেজ আহমেদ লিখেছে, আল্লাহ তাআলা তাদের যেন বিচার করে যে মানুষেরা মেয়েদের নিয়ে খারাপ কাজ করে, আমি দোয়া করি বনশ্রীর মেয়েকে যেন সে ফিরে পায়। রুবেল খান লিখেছে যে পূর্বে যা হলো তা তো আর ফিরে পাওয়া যাবে না, ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে ভুলগুলো শোধরানো যাবে, আমরা বনশ্রীর মেয়েকে উদ্ধার করে তার সাথে সব অন্যায়ের সরকার এবং এরকম একটা সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন, বলেছেন আমরা অপেক্ষায় থাকবো ভালো কিছুর আশায়। এরকম অনেক অনেক কমেন্টস এরকম এসছে, অনেক বন্ধু লিখেছেন। সাগর বড়ুরা বা সাগর বড়ুয়া আমাদেরকে লিখেছে, বনশ্রী কারো কেউ না হলেও আমি তাকে মায়ের দৃষ্টিতে দেখতে চাই, তার মানে তার ছেলেকে মানুষ করার জন্য যত ধরনের সাহায্য করতে হয় আমি তাকে তার সাহায্য করতে চাই। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যারা ইতিমধ্যে বনশ্রীর গল্প শোনার শুরু থেকেই বনশ্রীকে বিভিন্ন রকমের সাহায্য করতে চেয়েছেন। প্রিয় শ্রোতা, আমরা বনশ্রীর যে জনতা ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেটা আমরা ফেসবুকে দিয়ে দিব, ফেসবুকে রেডিও স্ট্যাটাসে সেটা থাকবে। আমরা চেষ্টা করছি কিছুক্ষণের মধ্যেই তার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবার জন্য আপনারা সেটা দিয়ে সেখানে হেল্প করতে পারেন। এছাড়া যারা বনশ্রীকে হেল্প করতে চান পার্সোনালি এবং তারা আমাদের ফেসবুকে আমাদের ইনবক্সে টেক্সট করবেন আপনাদের সেল নাম্বার সহ, আমরা প্রত্যেকটি নাম্বার বনশ্রীর কাছে পৌঁছে দেবো। বনশ্রী আপনাদের সঙ্গে কথা বলবে এবং কথা বলার পরে যদি মনে হয় বনশ্রীর সাথে আপনি দেখা করবেন বা বনশ্রীকে কোনো ধরনের সাহায্য করতে চান সেক্ষেত্রে বনশ্রীর সাথে আপনি পার্সোনালি সেটা ডিল করে নেবেন। ওয়ারফিন খান লেগেছে কিবরিয়া ভাই, মানুষের জীবন যে এত নাটকীয়তার মাঝে পার হয় শুধু তাই নয় রূপও বদলায় প্রতিটি মুহূর্তে। বনশ্রী আন্টির জীবনের গল্প খুবই হৃদয় বিদারক, যা কোনো মানুষের জীবনে কামনা নয়। আমার খুব খারাপ লাগছে, আল্লাহ কেন সব দিয়ে সব কেড়ে নেয়, প্রশ্নবোধক একটা চিহ্ন। মোহাম্মদ ইউনুস লিখেছে, আপু আপনি একজন নায়িকা হওয়া সত্ত্বেও মাদ্রাসায় ছাত্রদেরকে যে মূল্যায়ন করবেন তাহাতে আমি আপনার প্রতি কৃতজ্ঞ। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছেলেকে বিশ্বের সেরা বা বিশ্বের মধ্যে একজন নাম করা প্রখ্যাত আলেম হিসেবে পরিচিত দিন, আমিন। আচ্ছা, আসাদুল্লাহিল গালিব, অনেক সুন্দর নাম, আসাদুল্লাহিল গালিব মানে হচ্ছে আল্লাহর সিংহ, লিখেছে হচ্ছে মহিলার ছেলে মেয়ের প্রতি ভালোবাসা আসলেই অকৃত্রিম, আল্লাহ আপনার সামনের দিনগুলো সুন্দর করুন। মনি মঈন মাহি লিখেছে, আন্টি দোয়া করি আল্লাহ আপনাকে যেন অনেক দিন বাঁচিয়ে রাখে আর আপনার ছেলে যেন বড় আলেম হয় আমরা দোয়া করি। হাফেজ আহমেদ লিখেছে, আহারে মানুষ বিপদে পড়লে এই অবস্থা হয়। মোহাম্মদ সামিরুল হোসেন লিখেছে, কিবরিয়া ভাইয়া মানুষের জীবনে এরকম ঘটনা কমই ঘটে, কেমনে ঘটে আমি জানি না, আমি দোয়া করি আপুর জীবনের আশা যেন পূর্ণ হয়। আচ্ছা, এহসানুল হক লিখেছে, কিবরিয়া ভাই আর পারলাম না, চোখে পানি চলে আসলো যা সহজে আসে না। সজীব বড়ুয়া লিখেছে, আমাদের দেশের মানুষ গুলো কেমন জানি হয়ে যাচ্ছে, দিন দিন অনেক কষ্ট লাগলো বনশ্রীর জীবনের গল্প শুনে। মতিন আয়ার লিখেছে, আমি বনশ্রীর গানের অ্যালবামের অপেক্ষায় রইলাম, ওনার এই গান আবার ওনাকে সবকিছু ফিরিয়ে দিতে পারবে। কাজী জাহাঙ্গীর লিখেছে, আমি কাজী জাহাঙ্গীর বনশ্রীকে হেল্প করতে চাই প্লিজ। নাজমুল হাসান রাজ লিখেছে, আন্টি আপনি আর চোখের জল ফেলবেন না, আপনার চোখের জলে আমরাও ভেসে যাচ্ছি। নাইমুর নিপুন লিখেছে, কিবরিয়া ভাই গান শুনে কান্না ধরে রাখতে পারলাম না, কেঁদে ফেললাম, মানুষের জীবন এরকম হতে পারে তা আগে কখনো ভাবিনি। সবাইকে অনেক ধন্যবাদ এরকম প্রতিক্রিয়া জানানোর জন্য, কিন্তু আমরা বলতে চাই একজন বনশ্রীকে কি আমরা পারবো না তার সঠিক জীবন ফিরিয়ে দিতে, কি পরিমাণ অর্থের প্রয়োজন হবে একজন বনশ্রীকে সঠিক জীবনে ফিরিয়ে দেবার জন্য। প্রিয় শ্রোতা, বনশ্রী আপনাদের কাছে সাহায্য চেয়ে গিয়েছেন এবং সেই সাহায্য চাওয়ার ভাষাও আপনারা শুনেছেন। আমরা ফেসবুকে তার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেটা আমরা দিয়ে দিচ্ছি এবং যারা তাকে হেল্প করতে চান তারা আমাদেরকে ফেসবুকে ইনবক্সে টেক্সট করবেন আপনাদের সেল নাম্বার সহ। আপনারা লিখবেন যে আমরা হেল্প করতে চাই, আপনার সেল নাম্বার হচ্ছে এটা। প্রত্যেকটি ডাটা আমরা বনশ্রীর কাছে পৌঁছে দেব, বনশ্রী আপনার সঙ্গে ফোন করে কথা বলবেন এবং কথা বলে আপনার যদি মনে হয় বনশ্রীকে আপনি হেল্প করবেন তাহলে বনশ্রীর সাথে আপনি পার্সোনালি কন্ট্যাক্ট করে নেবেন। এটুকুই হচ্ছে আমরা কমিউনিকেটর হিসেবে করে থাকি, এর বেশি কিছু আমাদের পক্ষে করা সম্ভব নয়। গত সপ্তাহে আমাদের এখানে এসেছিলেন এমডি মুরাদ, এমডি মুরাদ তার জীবনের যে সুপার ন্যাচারাল যে জীবনের গল্প সেটা বলে গিয়েছেন এবং বলে যাবার পরে সেটা নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে বিভিন্ন মহলে এবং সবাইকে আমি বিনীতভাবে রিকোয়েস্ট করতে চাই, কি বন্ধু বান্ধব থেকে শুরু করে একেবারে ব্যক্তিগত পর্যায়ে বন্ধু বান্ধব থেকে শুরু করে চেনা জন, পরিচিত জন, অপরিচিত জন সবাই মুরাদের নাম্বার চেয়েছেন তাদের ব্যক্তিগত হেল্পের জন্য কিংবা ব্যক্তিগত ভাবে তার কাছ থেকে কাউন্সেলিং নেবার জন্য বা তার কাছ থেকে সাহায্য নেবার জন্য। আমি হ্যালো 8920 তে গত পর্বেই বলে দিয়েছিলাম যে এই কাজটি আমরা করবো না এবং এ ব্যাপারে প্লিজ আমাদের কাছে কোনো ধরনের কোনো রিকোয়েস্ট করবেন না। তারপরেও যারা করেছেন তাদেরকে আমরা আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ মুরাদ যে জীবনের গল্প বলে গিয়েছে এটা কাউকে তাবিজ কবচ বা কোনো জাতীয় হেল্প দেবার জন্য না, মুরাদের বিলিফের জায়গা থেকে আমরা এটা প্রচার করেছি এবং আমাদের উদ্দেশ্য ছিল মত যার যেরকম হতে পারে, বিলিফ যার যেরকম হতে পারে, সবাই মিলে আমাদেরকে সোসাইটিতে একসাথে ভালো থাকতে হবে যদি কারো মত যদি কারো বিলিফ কাউকে কোনো ক্ষতিগ্রস্ত না করে। প্লিজ আপনারা এইভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন না তার নাম্বারের ব্যাপারে এবং আমরা নাম্বারটা দিব না এবং এটা আমাদের হেলো 8920 এথিক্স থেকে যায় না। মুরাদের সম্পর্কে কে কি বলেছেন চলুন আমরা একটু শুনি, শোনার পর আমরা আবার ফিরে আসছি।
হ্যালো 8920,
আলামিন বলছিলাম চট্টগ্রাম থেকে। মুরাদ সাহেব জিনের গল্পটা বলছে, এটা আমার কাছে ভালো লাগছে। আমার ভাগিনা জন্মের পর থেকে জিনের সমস্যা বুঝতেছে, আজকে 7 বছর। মুরাদ সাহেবের নাম্বারটা যদি আমার দেন তো উপকার হবে ভাই।
আমি মোহাম্মদ সাহিদ ইকবাল। এমডি মুরাদের কাহিনী শুনে আসলে আমি রীতিমতো অবাক হয়ে গেছি, কারণ এটা অন্যান্য কাহিনীগুলোর তুলনায় একেবারেই ভিন্ন এবং 8920 তে এই কাহিনীটাই প্রথম কাহিনী।
আমার নাম মহরুদ আলী, এমডি মুরাদ ওনার কথা খুবই ভালো লাগলো এবং ওনার কথাটা শুনে অনেকই অনেক আমার ভয় কেঁদে গেছে। আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবিসির থেকে তার কথা বলার জন্য।
আমার নাম সাবিনা, আমার একটা ছেলে আছে 8 বছর বয়স, কিন্তু কথা বলতে পারে না এখনো, ডাক্তার দেখি, ডাক্তারি চিকিৎসার কোনো কাজ হয় নাই। হাঁটতেও পারতো না। কবিরাজ দেখানোর পরে বললো কোনো আসর টাসর বা কিছু বাতাস টাতাস লাগছে বা কিছু এরকম। মুরাদ ভাইয়ের কথাগুলো শুনে মনে হয়েছে ওনাকে একটু দেখিলে ভালো হইতো।
রিয়া বলছিলাম পুরান ঢাকা থেকে। আমি অনেক বড় একটা সমস্যার মধ্যে আছি। আমি অনেক জায়গায় অনেক কিছু করেছি কিন্তু কোনো সমাধান পাইনি। যদি মুরাদ ভাইয়ের নাম্বারটা আমাকে একটু দেওয়া যেত তাহলে অনেক ভালো হতো।
আমার নাম পলি, এমটি মুরাদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে চাই। আমার বোনের মেয়ের একটা সমস্যা আছে, তার সাথে শেয়ার করতে চাই।
আমি মিসেস হান্নান বলছিলাম। আমার কিছু পারিবারিক এবং কিছু সমস্যা ছিল বিধায় আমি তার সাথে একটু যোগাযোগ করতে চাই। কাইন্ডলি এমডি মুরাদ সাহেবের অ্যাড্রেস বা ফোন নাম্বারটা যদি আমাকে দেওয়া হয় তাহলে আমি অনেক উপকৃত হব।
আমি নীলা, আমি ঢাকার সোনিয়াখা থেকে বলতেছি। গতকালকে রাতে আমি ভাইয়ার সমস্ত কথাগুলো শুনলাম। ভাইয়া হয়তো অনেক কিছু জানে যে আমার কোন কিছু প্রবলেম আছে যেটা আমি ফেস করি।
আমার নাম মোহাম্মদ আব্দুল করিম, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। এমডি মোরাদের এটা আমি বিশ্বাস করার মতন। আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসার যারা ভালো ব্রিলিয়ান্ট ছাত্র তারা এগুলা দেখেই থাকে। তাদেরকে শয়তানে বা জিনেরা ডিস্টার্ব করতে পারে যেহেতু তারা পড়ালেখা না করতে পারে। আমি এমডি মোরাদকে সত্য কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ দিই এবং এবিসি রেডিও প্রতিষ্ঠানটাকেও ধন্যবাদ দিচ্ছি।
আমার নাম মিজান, মুরাদ ভাইয়ের কথাগুলো শুনলাম, আমার কথাগুলো আমার বিশ্বাস হচ্ছে। আমার ছোট বোনের একটা ছেলে আছে, ওর বয়স 1 বছর 8 মাস, কিন্তু ওর মধ্যে ওরকম একটা আধ্যাত্মিক ভাব হয়তো আমরা বুঝতে পারি। অনেক ডাক্তার দেখেছি, কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেছে নেই, তাই আমি ওনার নাম্বারটা চাচ্ছিলাম।
আমি মাসুদ, ঢাকা রামপুর থেকে বলতেছি। আসলে ভাই পড়ি বলতে বিশ্বাস না করুক, আমি বিশ্বাস করি, কারণ আমার নিজের কাছে পড়ি ই ছিল অনেকদিন, আমাকে ই করছিল। পরে আমার আম্মু তাবিজ দেয়া পড়ি সারিয়েছে।
আমার নাম মোহাম্মদ জুয়েল। আমার একটা ভাই এভাবেই একটা অসুস্থ। আমি এই জন্য ফোন করছি যে তার কথাগুলো শুনতে আমার এতই ভালো লাগতেছে। তার সাথে হয়তো কিছুটা আমার ভাইয়ের ব্যাপারে শেয়ার করতে পারবো, তো শেয়ার করলে হয়তো এই জিনিসটা আমি সলভ করতে পারবো।
আমি মেহেদী হাসান কেকে। মুরাদ ভাই যে গল্পটা শুনলাম অনেক ভালো লাগলো। আমাদের মন থেকে বিশ্বাস করা উচিত যে পৃথিবীতে জিন এবং পরীর আবির্ভাব আছে।
আমার নাম মোহাম্মদ হাসান। হুজুর এমডি মুরাদ সাহেব যে কথাগুলো বলতেন শুনে আমার খুব ভালো লাগলো। কথাগুলো সব সত্য বলে মনে হলো। আমি আমার ছোট ভাইকে নিয়ে খুব সমস্যায় আছি। আমি হুজুরকে আমার ছোট ভাইকে একটু দেখাতে চাই।
ফরিদ বলছি, থাকি চট্টগ্রামে। মুরাদ ভাইয়ের কথা শুনলাম, তা সত্য 100% বিশ্বাস করলাম।
হ্যালো 8920।
অনেক অনেক ধন্যবাদ। বিশ্বাস এবং অবিশ্বাসের জায়গা থেকে ব্যাপারটিকে অনেকেই অনেক জাজমেন্ট করেছেন, সেই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা শুধু বারবারই বলতে চেয়েছি প্রত্যেকেই প্রত্যেকের মতামত নিয়ে সোসাইটিতে বসবাস করুক, সুন্দরভাবে বসবাস করুক। আমরা সবাই ভিন্ন মতের হলেও আমরা সবাই একই সমাজের মানুষ, একইভাবে পরস্পরের ভাই ভাই। আমরা এই বিলিফটাই আমরা আসলে হেলো 8920 থেকে দিতে চেয়েছিলাম। আর এমডি মোরাদের মতো জীবনের গল্প যারা আরো আসতে চান, আমাদের কোনো সমস্যা নেই, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেই গল্পগুলো আসতে পারে, আমরা ভবিষ্যতেও সেগুলো প্রচার করবো। প্রিয় শ্রোতা, 1:41 হচ্ছে সময়, আপনি শুনছেন হেলো 8920 এবিসি রেডিও FM 90.2। আর জি কেবলি আপনার সঙ্গে রয়েছে, শাকিল আপনার সঙ্গে রয়েছে। এবং হেলো 8920 তে আপনি যদি আপনার জীবনের গল্প বলতে চান, সেক্ষেত্রে নিয়ম যেটা সেটা হলো প্রথমে আপনি আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হেলো 8920 জন্য একটি ফিক্সড ফোন নাম্বার। ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলি 9115668। ওখানে গিয়ে ফোন করার পরে প্রথমেই আপনি আপনার নাম এবং আপনার সেল নাম্বার, যে নাম্বারে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করবো, সেই সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন। বলার পরে 2 মিনিটের মধ্যে আপনার জীবনের সারাংশটুকু বলবেন, যে বিষয়ে আপনি গল্প বলতে চান। বলার পরে বলবেন যে আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বার কেবলমাত্র শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে, এবং হতে পারে আপনি আগামী সপ্তাহে আমাদের অতিথি হবেন, হট চেয়ারে বসবেন। হট চেয়ার আসলে শব্দটা রেডিওতে যায়, এটা আসলে হট না, বসে থাকলেই হট হয় আসলে, নইলে কোনো ইয়ে নেই। যাই হোক, খুব নর্মাল একটা চেয়ার কিন্তু খুব দামি, কারণ লাখো মানুষ এই চেয়ারটিকে অনেক বেশি শ্রদ্ধা করেন, ভালোবাসেন। সেই চেয়ারটিতে বসে আপনি আপনার জীবনের গল্প বলবেন। কিছুই হয়তো করতে পারবো না, খুব মনোযোগ দিয়ে আপনার জীবনের গল্প শুনবো এবং লাখো মানুষকে শোনাতে পারবো। যারা এই মুহূর্তে আমাদের ফেসবুকে আছেন তাদেরকে ধন্যবাদ জানাই বিভিন্ন রকমের কমেন্টস করবার জন্য, এবং যারা আসতে চাচ্ছেন তাদের জন্য আমি আরো একবার ঠিকানাটি বলে দিচ্ছি, কারণ এই পেজটি থেকে আপনি পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোড করতে পারবেন, শুনতে পারবেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে যাওয়ার পরে আপনি দেখবেন যে আর্চি কিবরিয়া নামে পেজটি আছে এবং ছোট্ট একটি লাইক বাটন আছে, লাইক বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি পেজটির মেম্বার হয়ে যাবেন, সেই অর্থে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে যেসব বন্ধুরা আমাদের হ্যালো 8920 তে আসতে চান তাদের যে আকুতি বা তাদের যে বলা, সেই বলাগুলো আমরা শুনবো, তারপরে আবার ফিরে আসছি।
হ্যালো 8920,
আমার নাম ফরিদ। ছোটবেলা আমার আব্বু আমার আম্মারে আমার আমারেরাই আরেকটা বিয়ে করে। আমার আম্মা অনেক কষ্ট করে সংসার চালাইতে গিয়ে আরেক বাড়িতে কাজ কাম করতো। বড় হওয়ার পরে আমি বিয়ে করলাম, বিয়ে করছি তিনটা। আমার এটুকু বলার, কেন আমার জীবনে তিনটা বিয়ে আসলো? আমি অনেক গরিব ভাই, আপনারা যদি আমার কিছু সুযোগ দিতেন।
আমার নাম বীরাপন, আমি একজন শারীরিক প্রতিবন্ধী। আমার বিয়ে হয়েছিল, আমার স্বামী আমাকে রেখে চলে যায়, আমার একটা মেয়ে আছে, মেয়েটাকে লেখাপড়া করাইতে পারতেছি না, কিভাবে কি করবো আমি কিছুই বুঝতেছি না। আমার জীবনের ঘটনা দিয়ে আমি স্টেটমেন্ট তুলছে বলতে চাই।
আমি লাবণী বলছি, আমি ধান টুকাই খেয়ে আমি বড় খুশি। আমার হাজবেন্ড আমাকে মাইক আমার বাচ্চাকে সে নষ্ট করে ফেলে। এখন আমি দুইটা বাচ্চার মা। আমার উপর খুব টর্চারিং করে আমার হাজবেন্ড। অনেক কথা বলার আছে, আমার কি একবার একটু সুযোগ দেন।
আমি কারজানা আক্তার লিজা, আমার আব্বু আম্মুর ডিভোর্স হয়, আমি আমার নানুর কাছে থাকি। আমি যখন নাইনে পড়ি তখন আম্মু আবার একটা বিয়ে করে, তারপরে একটা ছেলেকে বিয়ে করি। শ্বশুর বাড়ির লোকজন অনেক খারাপ থাকে, পরে আমাকে বাধ্য হতে হয় এখান থেকে চলে আসে। এখন বর্তমানে একটা হোস্টেলে থাকতেছি, একটা সিম কোম্পানিতে ছোটখাটো একটা চাকরি করতেছি। আমি আমার স্টোরিটা আপনার জন্য সবাইকে জানাতে চাই।
আমি মাসুল ইসলাম, আমি খুবই দরিদ্র ঘরের একজন সন্তান। স্কুলে গেছি না খেয়ে, আবার স্কুল থেকে এসে খাবার পাইনি, তেল কেনার টাকা পাইতাম না, চাঁদের আলোতে লেখাপড়া করছি। আমি অন্যের জমিতে কাজ করতাম, 13 সালে মাস্টার স্বামীর পরীক্ষা দিলাম, এই সময় আমি 12 দিন না খেয়ে পরীক্ষা দিয়েছি। প্লিজ আমাকে আমার জীবনের গল্প বলার জন্য সুযোগ করে দেন।
আমার নাম আব্দুল্লাহ ভূঁইয়া। আমার ঘটনা থেকে কিভাবে একজন আরেকজনকে ধোকা দেয় শিখা যাবে। আমার জীবনের দুইটা ঘটনা ঘটার পর আমি আজকে রাস্তার ভিখারির মতো হয়ে গেছি, সন্তান হারাইছি, ধরতে গেলে এখন রাস্তার একজন ফকির। আমি দেশের সব মানুষকে ABC রেডিওর মাধ্যমে এটা জানাইতে চাই।
আমি প্রিন্স মাহমুদ ধানমন্ডি থেকে বলছি। আমি একটি অন্ধ ছেলে, আমি অনেক কষ্ট পেয়ে সন্ত্রাসী মামলা জড়িত ছিলাম, নেশাগ্রস্ত ভাবে অনেক কিছুতেই জড়িত ছিলাম। আমার জীবনের কষ্টের কাহিনী আছে, তো আমি আপনাদের এখানে আসতে চাই এবং আমার জীবনের সবকিছু ঘুরে বলতে চাই।
আমার নাম শাকিল, আমি এবার SSC পরীক্ষা দিয়ে পাশও করেছি, কিন্তু আমার স্বপ্নগুলো সব ভেঙে গেছে, কারণ আমার পড়ালেখা বন্ধ হয়ে গেছে। তার জন্য দায়ী আমার বাবা। আমার বাবার অনেক টাকা কিন্তু আমার মায়ের কিছুই নেই, এমনকি আমরা ঠিক মতো খেতেও পারি না। আমার মায়ের অনেক শখ, তিনি যেন জীবনে একবার সবাইকে তার জীবনের কথাগুলো জানাতে পারেন।
আমার নাম মোহাম্মদ সোহরাব হোসেন। জীবনে খুব কষ্ট করে লেখাপড়া করতেছিলাম, আমার বাবা ছিল একজন রাজনৈতিক নেতা, কিন্তু অন্য একজন রাজনৈতিক নেতা পর্দায় আমার বাবাকে সে খুন করে। তারপর থেকে আমি এই সন্ত্রাসী নানা রকম অপকর্মে যোগ দিই। আমি এখন ভালো হতে চাই, ABC তে আমি কষ্ট করে উদ্দেশ্যে কিছু বলতে চাই।
আমি নিশি, আমার জীবনের দুটো অধ্যায়। প্রথম অধ্যায়ে আমার খালা আমার জীবনটা এলোমেলো করে দিল। দ্বিতীয় অধ্যায়ে যে আমি ভালোবেসে ঘর ছাড়ছিলাম, অন্ধের মতো ভালোবাসতাম লোকটাকে, সবার বিরুদ্ধে যে লোকটার সঙ্গে আমি সংসার করছি, আজ আমি ভেসে বেড়াচ্ছি, লোকটা আমাকে পথে ফেলে দিছে। আমি আমার জীবনের গল্প বলার জন্য আপনাদের কাছে আসতে চাই। আমি কোন কুল হতে কোন কুলে যাব পাহাড়ে সুধাই রে, আমি কোন কুল হতে কোন কুলে যাব পাহাড়ে সুধ।
ভাই রে আমি কোন ফুল হতে কোন ফুলে যাব কারে ভাই রে নদীর কুল না ওপারে মেঘের ঘটা তন কবি জলি কটা ওপারে মেঘের ঘটা তন কবি জলি কটা মাঝে নদী বহে সাই সাই।
আজকের মতো শেষ হয়ে গেল হ্যালো 8920। আগামী সপ্তাহে আবারও আরজিটি প্রিয়া এবং তার টিম আর একজন বন্ধুকে নিয়ে চলে আসবে এবিসি রেডিওর এই আঙিনাতে, তার জীবনের গল্প শোনাতে লাখো মানুষকে। আমাদের অনুষ্ঠানটি খুব গর্ব করে আমরা বলে থাকি সিলেবাসবিহীন একটা অনুষ্ঠান। জীবন যেহেতু বিভিন্ন রঙে রঙিন, সুতরাং যে কোনো রঙকে আমরা এখানে ধারণ করতে পারি। জীবনের গল্পে শুধু একটা বিষয়ই সবসময় খেয়াল রাখা হয়, কেউ যদি কিছু শিখতে চায় তাহলে সেই শেখার জায়গাটি আছে কিনা। তেমনি একটি আরো একটি গল্পের জন্য অপেক্ষা করুন। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন এবং সবসময় বলি এবিসি রেডিওর সাথেই থাকুন। আর জি কি প্রিয়া এবং আর জি শাকিলের পক্ষ থেকে শুভ রাত্রি।
বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি গরমি বাই রে বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি আগায় তরণী তবু বাইরে আমার ফুলে ফুল দয়ার আল্লাহর যদি দেখা বাইরে আমার ফুলে ফুল দয়ার আল্লাহর যদি দেখা বাইরে।
This track was downloaded from FusionBD.com.